পাশের যে জানলা দিয়ে বনলক্ষ্মীর শোবার ঘর দেখা যায় তার নিচে একটা কালো কাপড় ঢাকা মূর্তি বোধ হয় লুকিয়েছিল। টর্চের আলো সেদিকে পড়তেই প্রেত মূর্তির মতো একটা ছায়া যেন সরে গেল, তারপর গাছপালার মধ্যে অদৃশ্য হয়ে গেল। ব্যোমকেশ বিদ্যুৎ বেগে বরাটের হাত থেকে টর্চ কেড়ে নিয়ে ছুটতে শুরু করল। আমরাও ওকে অনুসরণ করে কিছু দূর গেলাম, তারপর দেখলাম ব্যোমকেশ ফিরে আসছে।
ধরতে পারলাম না। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানা। গল্পটা আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত ব্যোমকেশ সমগ্র থেকে। গপ্প মিলে ঠেকের তরফ থেকে আনন্দ পাবলিশার্সকে অনেক অনেক ধন্যবাদ। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক।
কিছুদিন আগেই দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে। সত্যবতী ও দাদার সঙ্গে দার্জিলিং বেড়াতে গেছে। হ্যারিসন রোডের বাড়িতে আমি আর ব্যোমকেশ সকাল সকাল গরমে ভাজা ভাজা হচ্ছি আর দাবা খেলছি। দাবা খেলাটা আমি ব্যোমকেশকে শিখিয়েছিলাম, কিন্তু এখন দেখছি ওই আমাকে গজচক্র করবার ব্যবস্থা প্রায় পাকা করে ফেলেছে।
কি হলো অজিত?
কি চাল দেব ভাবছি, এমন সময় কলিং বেল বাজল। এ তো পিয়ন নয়। তবে আমরা প্রচন্ড উৎসাহে একে অন্যের মুখের দিকে তাকালাম। এতদিনের খরা কাটিয়ে সত্যি সত্যি কি ব্যোমকেশের হাতে নতুন কেস এলো? ব্যোমকেশ চট করে পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে দরজা খুলল। দেখলাম একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ছিমছাম চেহারা, চাঁচা ছোলা ধারালো মুখ, চোখে ফ্রেমহীন কাঁচের চশমা, পরনে সাদা প্যান্টলুন, সিন্ধের হাত কাটা কামিজ, পায়ে মোজা নেই, শুধু বিনুনি করা চামড়ার গ্রিসান স্যান্ডেল। উনি মার্জিত কণ্ঠে বললেন,
ব্যোমকেশবাবু,
আমি, আসুন। ও আমার সহকারী বন্ধু অজিত।
নমস্কার।
নমস্কার।
ভদ্রলোক ঘরে ঢুকে চেয়ারে এসে বসলেন। ব্যোমকেশ মাথার উপর পাখাটা একটু বাড়িয়ে দিল। ভদ্রলোক একটা কার্ড বের করে ব্যোমকেশকে দিলেন।
এই যে এইটা,
নিশানাথ সেন, গোলাপ কলোনি, মোহনপুর, চব্বিশ পরগনা, BAR।
কার্ডের অন্য পিঠে টেলিগ্রামের ঠিকানা, গোলাপ এবং ফোন নাম্বার।
গোলাপ কলোনি, নামটা নতুন ধরনের মনে হচ্ছে।
গোলাপ কলোনি আমার ফুলের বাগানের নাম। আমি ফুলের ব্যবসা করি, শাকসবজিও আছে, ডেয়ারি ফার্মও আছে।
ব্যোমকেশ তাকে তীক্ষ্ণ চোখে নিরীক্ষণ করে বলল,
আচ্ছা, মোহনপুর কলকাতা থেকে কত দূর?
শিয়ালদা থেকে ঘন্টা দুয়েক, তবে রেলওয়ে লাইনের উপর পড়ে না, স্টেশন থেকে মাইল দুয়েক।
নিশানাথবাবুর কথা বলার ভঙ্গিতে কোনো তাড়া নেই, কেমন যেন আলস্য ভাব। তবে এই আলস্য অবহেলার নয়, বরং তার সাবধানী মনের বাহ্য আবরণ মাত্র। সেটা তার সতর্ক মুখ দেখলেই বোঝা যায়। মনে হয় দীর্ঘকাল বাক সংযমের ফলে তিনি এইরকমভাবে কথা বলায় অভ্যস্ত হয়েছেন।
নিশানাথবাবু, আপনাকে দেখলে কিন্তু ব্যবসাদার মনে হয় না, এমনকি বিলিতি সৌদাগরী অফিসের ব্যবসাদারও নয়। আপনি কতদিন এই ব্যবসা করছেন?
10 বছরের কিছু বেশি। আমাকে আপনার কি মনে হয় বলুন দেখি।
মনে হয় আপনি সিভিলিয়ান ছিলেন, মানে জাজ কিংবা ম্যাজিস্ট্রেট।
ধোঁয়াটে চশমার আড়ালে নিশানাথবাবুর চোখ দুটো একবার চঞ্চল হয়ে উঠল, কিন্তু তিনি শান্ত মন্থর কণ্ঠেই বললেন,
কি করে আন্দাজ করলেন জানি না, আমি সত্যিই বোম্বাই প্রদেশের বিচার বিভাগে ছিলাম, সেশন জাজ পর্যন্ত হয়েছিলাম, তারপর অবসর নিয়ে এই 10 বছর হল ফুলের চাষ করছি।
মাফ করবেন, আপনার এখন বয়স কত?
57 চলছে।
তার মানে আপনি 47 বছর বয়সে রিটায়ার করেছেন, কিন্তু আমি যতদূর জানি সরকারি চাকরির মেয়াদ তো 55 বছর পর্যন্ত।
আমার ব্লাড প্রেশার আছে, বছর দশেক আগে শুরু হয়। ডাক্তাররা বললেন মাথার কাজ বন্ধ করতে হবে, নইলে বাঁচব না। কাজ থেকে অবসর নিলাম, তারপর বাংলাদেশে এসে ফুলের ফসল ফলাচ্ছি, কিন্তু রক্তের চাপ বয়সের সঙ্গে বেড়েই চলেছে। এমনিতে ভাবনা চিন্তা কিছু নেই,
কিন্তু সম্প্রতি আপনার ভাবনার বিশেষ কারণ ঘটেছে, নইলে আমার কাছে আসতেন না।
এটা অনুমান করা অবশ্য শক্ত কাজ না। কিছুদিন হলো আমার কলোনিতে একটা ব্যাপার ঘটছে। আচ্ছা অজিতবাবু, আপনি তো সাহিত্যিক, ব্ল্যাকমেল শব্দের বাংলা প্রতিশব্দ কি আপনি বলতে পারেন?
ব্ল্যাকমেল, দেখুন, ব্ল্যাকমেল মানে তো গুপ্ত কথা ফাঁস করে দেবার ভয় দেখিয়ে টাকা আদায় করা। আমি যদ্দূর জানি এক কথায় এর বাংলা প্রতিশব্দ নেই।
আমিও তাই ভেবেছিলাম। যাই হোক, ওটা অবান্তর কথা। এবার ঘটনার কথা বলি শুনো। আমার গোলাপ কলোনিতে যারা আমার অধীনে কাজ করে, মালিদের বাদ দিলে তারা সবাই ভদ্র শ্রেণীর মানুষ, কিন্তু সকলেই বিচিত্র ধরনের লোক। কাউকে ঠিক সহজ সাধারণ মানুষ বলা যায় না। স্বাভাবিক পথে জীবিকা অর্জন করা তাদের পক্ষে সম্ভব নয়, তাই তারা আমার কাছে এসে জুটেছে। আমি তাদের থাকবার জায়গা দিয়েছি, খেতে পড়তে দিই, মাসে মাসে কিছু হাত খরচ দিই, এই শর্তে তারা কলোনির কাজ করে। অনেকটা মঠের মতো ব্যবস্থা। খুব আরামের জীবন না হতে পারে, কিন্তু না খেয়ে মরবার ভয় নেই।
আরেকটু পরিষ্কার করে বলুন তো, এদের পক্ষে স্বাভাবিক পথে জীবন কাটানো সম্ভব নয় কেন?
এদের মধ্যে একদল আছে যারা শরীরের কোন না কোনো ক্ষতের জন্য স্বাভাবিকভাবে জীবনযাত্রা নির্বাহ করতে পারে না, যেমন পানু গোপাল। বেশ স্বাস্থ্যবান ছেলে, অথচ সে কানে ভালো শুনতে পায় না, কথা বলাও তার পক্ষে কষ্টকর। এদেরও নয় এদের দোষ আছে, লেখাপড়া শেখেনি। তাকে আমি গোশালার ভার দিয়েছি, সে গরু মোষ নিয়ে আছে।
আর বাকিরা?
বাকিদের অতীত জীবনে দাগ আছে, যেমন ধরুন ভুজঙ্গধর বাবু। এমন তীক্ষ্ণবুদ্ধি লোক কম দেখা যায়। ডাক্তার ছিলেন, সার্জারিতে অসাধারণ হাত ছিল, এমনকি প্লাস্টিক সার্জারি পর্যন্ত জানতেন। কিন্তু তিনি এমন একটি অনৈতিক কাজ করেছিলেন যে তার ডাক্তারি লাইসেন্স কেড়ে নেওয়া হয়। তিনি এখন কলোনির ডাক্তারখানার কম্পাউন্ডার হয়ে আছেন।
বুঝেছি। সিগারেট চলে আপনার?
আগে না, আপনি খান। আমি ব্লাড প্রেশারের পর ছেড়ে দিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, কলোনির দৈনন্দিন জীবনযাত্রায় কোনো নতুনত্ব নেই। ফুল ফোটে, শাকসবজি হয়, মুরগি ডিম পাড়ে, দুধ থেকে ঘি মাখন তৈরি হয়। কলোনির একটা ঘোড়াটানা ভ্যান আছে, তাতে বোঝাই হয়ে রোজ সকালে মাল স্টেশনে যায়, সেখান থেকে ট্রেনে কলকাতায় আসে। মিউনিসিপ্যাল মার্কেটে আমাদের দুটো স্টল আছে, একটাতে ফুল বিক্রি হয় আর একটাতে শাকসবজি। এই ব্যবসা থেকে যে আয় হয় তাতে ভালোভাবেই চলে যায়।
সমস্যাটা শুরু হলো কোথায়?
গণ্ডগোলটা শুরু হয় মাস ছয়েক আগে। রাতে নিজের ঘরে ঘুমোচ্ছিলাম, হঠাৎ কাঁচ ভাঙার ঝনঝন শব্দ শুনতে পেয়ে ঘুমটা ভেঙে গেল। আলো জেলে মেঝের দিকে তাকাতেই দেখলাম একটা মোটরের স্পার্ক প্লাগ পড়ে আছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা কেউ বজ্জাতি করার জন্য করেছে, গোলাপ কলোনির কম্পাউন্ডে যাওয়া আসা করার জন্য কোনো বাধা নেই, ওই গরু ছাগল আটকানোর জন্য যেটুকু বেড়া লাগে আর কি। তবে এরপরে 10-12 দিন আর কোনো উপদ্রব হল না। তারপর একদিন দরজা খুলে দেখি দরজার বাইরে একটা ভাঙা কার্বুরেটর পড়ে আছে। তার কিছুদিন পরে একটা মোটর হর্ন পেলাম, তারপর একটা ছেঁড়া মোটরের টায়ার। এইভাবেই চলতে থাকলো।
মনে হচ্ছে টুকরো টুকরো ভাবে কেউ আপনাকে একখানি মোটর উপহার দেওয়ার চেষ্টা করছে। এর মানে কিছু বুঝতে পেরেছেন কি?
পাগলের রসিকতা হতে পারে, কিন্তু এই অনুমান আমার নিজের কাছেও সন্তোষজনক নয়, তাই আপনার কাছে এসেছি।
শেষবার মোটরের ভগ্নাংশ কবে পেয়েছেন?
কাল সকালে। তবে এবার আর ভগ্নাংশ নয়, একটা আস্ত ছেলে খেলার মোটর। এটা একটা হাসির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এই ব্যাপারটা কলোনির সবাই জানে?
জানে।
আচ্ছা, আপনার মোটর আছে?
না, আমাদের কোথাও যাতায়াত নেই, মেলামেশা নেই, সামাজিক জীবন কলোনির মধ্যেই আবদ্ধ, তাই ইচ্ছে করেই মোটর রাখিনি।
কলোনিতে এমন কেউ আছে যার কোনো কালে মোটরের সঙ্গে সম্পর্ক ছিল?
আমাদের কোচম্যান মুশকিল মিয়া আগে মোটর ড্রাইভার ছিল, বারবার র্যাশ ড্রাইভিং এর জন্য লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে। ওর আসল নাম নুরুদ্দিন, না অন্য কিছু মনে পড়ছে না, সকলে ওকে মুশকিল মিয়া বলে। আর আমার ভাইপো বিজয়ের একটা মোটর বাইক ছিল, কখনো চলতো কখনো চলতো না, গত বছর বিজয় সেটা বিক্রি করে দিয়েছে।
আপনার ভাইপো, তা তিনিও কলোনিতে থাকেন?
হ্যাঁ, মিউনিসিপ্যাল মার্কেটের ফুলের স্টল সেই দেখে। আমার ছেলে পুলে নেই, বিজয়কেই আমার স্ত্রী 15 বছর বয়স থেকে নিজের ছেলের মতো মানুষ করেছে।
মিস্টার সেন, আপনি জীবনে কখনো 10 বছর আগে হোক 20 বছর আগে হোক এমন কোন লোকের সংস্পর্শে এসেছিলেন কি যার মোটর ব্যবসার সঙ্গে সম্পর্ক আছে? ধরুন মোটরের দালাল কিংবা ওই রকম কিছু, মোটর মেকানিক।
এবার নিশানাথবাবু অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর যখন আবার কথা বলা শুরু করলেন তার কণ্ঠস্বর আরো চাপা শোনাল।
12 বছর আগে আমি যখন সেশন যাচ্ছিলাম তখন লাল সিং নামে একজন পাঞ্জাবি খুনের দায়ে অভিযুক্ত হয়ে আমার এজলাসে এসেছিল। ওর একটা ছোট মোটর মেরামতের কারখানা ছিল। এই লাল সিং ভয়ানক ঝগড়ুটে বদলাগি লোক ছিল। ওর কারখানার এক মিস্ত্রিকে মোটরের স্প্যানার দিয়ে নিষ্ঠুরভাবে খুন করেছিল। বিচারে আমি তাকে ফাঁসির হুকুম দিই। হুকুম শুনে লাল সিং আমাকে জুতো ছুঁড়ে মেরেছিল। তারপর আমার রায়ের বিরুদ্ধে হাইকোর্ট আপিল হল। আপিলে আমার রায় বহাল রইল বটে, কিন্তু ফাঁসি মুকুব হয়ে ওর 14 বছরের জেল হল।
14 বছর মানে লাল সিং এখনো জেলে আছে?
আসলে জেলের কয়েদিরা শান্তশিষ্ট হয়ে থাকলে তাদের মেয়াদ কিছু মাফ হয়। লাল সিং হয়তো বেরিয়েছে।
খোঁজ নিয়েছেন? জেল বিভাগের দপ্তরে খোঁজ নিলেই জানা যেতে পারে।
না, আমি খোঁজ নিইনি।
নিশানাথবাবু উঠলেন, বললেন,
আর আপনাদের সময় নষ্ট করব না, আজ উঠি। আমার যা বলবার ছিল সবই বলেছি। দেখবেন, যদি কিছু হদিশ পান, কে এমন অনর্থক উৎপাত করছে সেটা আমার জানা দরকার।
ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল,
অনর্থক উৎপাত নাও হতে পারে,
তাহলে উৎপাতের অর্থ কি সেটা আরো বেশি করে জানা দরকার।
প্যান্টের পকেট থেকে এক গোছা নোট নিয়ে কয়েকটা গুনে টেবিলের উপর রাখলেন।
আপনার পারিশ্রমিক 50 টাকা আগাম দিয়ে গেলাম, যদি আরো লাগে পরে দেব।
ধন্যবাদ।
নিশানাথবাবু দরজার দিকে চললেন। দরজা পর্যন্ত গিয়ে নিশানাথবাবু দ্বিধা নিয়ে ফিরে দাঁড়ালেন।
আর একটা কথা মনে পড়ল, সামান্য কাজ, কিন্তু ভাবজি আপনাকে বলা উচিত হবে কিনা।
বলুন না।
একজন মহিলার সন্ধান করতে হবে। সিনেমার অভিনেত্রী ছিল, নাম সুনয়না। বছর 2 আগে একটা বাজে ছবিতে ছোট পার্ট করেছিল, তারপর হঠাৎ উধাও হয়ে যায়। যদি তার সন্ধান পান ভালো, নইলে তার সম্বন্ধে যতটা খবর সংগ্রহ করা যায় সেটা করতে হবে। আর যদি সম্ভব হয় তার একটা ফটোগ্রাফ জোগাড় করতে হবে।
সিনেমার অভিনেত্রী ছিল মানে ফটো জোগাড় করা শক্ত হবে না, 2-1 দিনের মধ্যেই আমি আপনাকে খবর দেব।
ধন্যবাদ।
নিশানাথবাবু চলে গেলেন। ব্যোমকেশ প্রথমেই পাঞ্জাবিটা খুলে ফেলল, তারপর নোটগুলো টেবিল থেকে তুলে গুনে দেখল। ওর মুখে হাসি ফুটল। নোটগুলো দেরাজের মধ্যে রাখতে রাখতে বলল,
নিশানাথবাবু কেতাদুরস্ত সিভিলিয়ান হতে পারেন, কিন্তু তিনি বিষয়ী লোক নন। 50 টাকা দিলাম বলে 60 টাকার নোট রেখে গেছেন। লোকটি বুদ্ধিমান, কিন্তু টাকা কড়ি সম্বন্ধে একটু ঢিলে প্রকৃতির।
আচ্ছা ব্যোমকেশ, উনি যে সিভিলিয়ান ছিলেন তুমি এত সহজে বুঝলে কি করে? সিগারেট ধরিয়ে ব্যোমকেশ তক্তপোষে এসে বসল।
উনি যে পোশাকে এসেছিলেন সেটা দেখেই বুঝলাম। সাধারণ বাঙালি ভদ্রলোক ওরকম পোশাক পরেও না, নিজের পরিচয় দেবার জন্য কার্ডও বের করে না। ওটা বিশেষ ধরনের শিক্ষা দীক্ষার লক্ষণ। ওর কথা বলার ভঙ্গিতেও একটা মন্থরতা আছে, কিন্তু ওসব কিছু নয়। আসল কথা হচ্ছে উনি কি জন্যে আমার কাছে এসেছিলেন।
প্রথম সমস্যা মোটরের পার্টস, দ্বিতীয় ওই অভিনেত্রী সুনয়না। আমার তো মনে হয় প্রথম সমস্যাই প্রধান, তোমার কি মনে হয়?
এখনই বলা মুশকিল, নিশানাথবাবু চাপা স্বভাবেরও হতে পারেন। আমার কাছে আসল উদ্বেগের কারণটা হয়তো বললেনই না।
তবে ওর যা বয়স, তাতে কোনো অভিনেত্রীর পেছনে আগ্রহ দেখিয়ে,
তার চেয়ে বড় কথা আমার মনে হয় না ওর মানসিকতা সেরকম। উনি মানুষকে শ্রদ্ধার চোখে দেখেন না, আবার ঘৃণাও করেন না, একটু তিক্ত কৌতুক মিশ্রিত অবজ্ঞার ভাব নিয়ে থাকেন।
তা তুমি এখন কি করবে?
মোটরের ব্যাপারে তো চিন্তা ছাড়া কিছু করবার নেই। আপাতত পলাতক অভিনেত্রী সুনয়নার খোঁজ করাই প্রধান কাজ। আচ্ছা, ব্ল্যাকমেল শব্দটা নিয়ে ওনার এত কৌতূহল কেন? লাল সিং, উনি কি ভাবছেন যে লাল সিং জেল থেকে বেরিয়ে ওনাকে ব্ল্যাকমেল করবে? কিন্তু কেন, উনি তো বেআইনি কিছু করেননি। আসামিকে ফাঁসির হুকুম দেওয়া বেআইনি কাজ নয়। তবে লাল সিং প্রতিশোধ নেবার চেষ্টা করতে পারে। হয়তো এই ১২ বছর ধরে সে রাগ পুষে রেখেছে, কিন্তু নিশানাথবাবুর ভাব দেখে তা মনে হয় না। তিনি যদি লাল সিংকে সন্দেহ করতেন, তাহলে অন্তত খোঁজ নিতেন সে জেল থেকে বেরিয়েছে কিনা। নিশানাথবাবুর স্মৃতিশক্তি বোধ হয় খুব প্রখর।
এটা জানলে কি করে?
কর্মজীবনে এত ফৌজদারি মামলার বিচার করেছেন, সব আসামির নাম মনে রাখা সম্ভব নয়, কিন্তু তিনি লাল সিং এর নাম ঠিক মনে করে রেখেছেন।
লাল সিং তাকে জুতো ছুঁড়ে মেরেছিল, হয়তো সেই কারণেই নামটা মনে আছে। যাই হোক, আপাতত তুমি উঠে পড়ো, একটা বাজে। দুপুরের খাওয়া দাওয়া শেষ। বিকেলে বঙ্কেশ জিজ্ঞেস করল,
অজিত, তোমরা প্রতিষ্ঠিত সাহিত্যিকরা তো আজকাল সিনেমা দলে ভিড়ছ বেশ, তা তোমার ওদিকে চেনাশোনা কেউ আছে?
অনেকক্ষণ ভেবে আমার একটাই নাম মাথায় এলো। উত্তর দিলাম, একজনকেই চিনি, ইন্দু রায়, সিনেমায় চিত্রনাট্য লেখেন।
একবার ফোন লাগাও তো।
ইন্দুবাবু ফোন ধরতেই আমি ব্যোমকেশকে কথা বলার জন্য ডাকলাম। ব্যোমকেশ অনেকক্ষণ গম্ভীর মুখ করে ইন্দুবাবুর সঙ্গে কথা বলল।
আচ্ছা,
ফোন রাখার পর আমাকে বলল,
ইন্দুবাবু সুনয়না বলে কারুর নাম শোনেননি, তবে উনি রমেন মল্লিক বলে একজনের খোঁজ দিলেন, সিনেমা জগতের সব হাঁড়ির খবর নাকি এনার কাছে পাওয়া যাবে, ওনার ঠিকানাও দিলেন, সন্ধ্যেবেলা অ্যাপয়েন্টমেন্ট।
আমরা যখন রমেন মল্লিকের পেল্লায় বাড়িতে গিয়ে পৌঁছলাম, তখন বিকেল ৫:৩০ বাজে। প্রাথমিক আলাপচারিতার পর ব্যোমকেশ ওনাকে জিজ্ঞেস করল,
সুনয়না নামের একটি মেয়ে বছর দুই আগে,
রমেনবাবু একটু উত্তেজিত হয়ে বললেন,
সুনয়না মানে নেত্যকালী?
সুনয়নার নামটা ছাড়া আমরা আর বিশেষ কিছুই জানি না।
সুনয়নার আসল নাম নেত্যকালী। আজ থেকে আন্দাজ ২.৫ বছর আগে একদিন সকালের দিকে আমি গৌরাঙ্গ স্টুডিওর মালিক গৌরহরিবাবুর অফিসে ওকে প্রথম দেখি। চেহারা এমন কিছু আহামরি নয়, তবে বয়স কম, চটক ছিল। গৌরহরিবাবু ওকে ছোটখাটো রোলে ট্রাই করাবেন ভাবলেন, কিন্তু নৃত্যকালী খুব ভালো অভিনয় করায় কুন্দনন্দিনীর পাঠ দিলেন। নেত্য রাজি হল না, বললে বিধবার পাঠ করবে না। গৌরহরিবাবু তখন তাকে কমলমণির পাঠ দিলেন। আর নেত্যকালী নাম সিনেমায় চলে না, তার নতুন নাম হল সুনয়না।
বিধবার পাঠ করবেন না কেন?
কম বয়সী অভিনেত্রীরা বিধবার পাঠ করতে চায় না, তবে নেত্যকালী অন্য ওজোর তুলেছিল, বলেছিল সে সধবা, গেরস্থ ঘরের বউ, টাকার জন্য সিনেমায় নেমেছে, কিন্তু বিধবা সেজে স্বামীর অকল্যাণ করতে পারবে না, যাকে বলে নাস্তে নেমে ঘোমটা।
আশ্চর্য বটে। তারপর
গৌরহরিবাবু তাকে মাইনে দিয়ে রেখে দিলেন, সিনেমাটা রিলিজ করলেও চলেনি, তবে কমলমণির অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। সবচেয়ে আশ্চর্য তার মেকআপ, সে নিজে নিজের মেকআপ করত, এত চমৎকার মেকআপ করেছিল যে পর্দায় তাকে দেখে নেত্যকালী বলে চেনাই গেল না। অন্য আরেকটা ছবিতেও কাজ করেছিল, সেখানেও যেমন অভিনয় তেমন মেকআপ। এখন মনে হয় নেত্যকালীর আসল চেহারা হয়তো আসল চেহারা নয়, মেকআপ।
সুনয়নার আসল চেহারার ফটো বোধ হয় নেই?
না।
এরপর রমেনবাবু আমাদের সুনয়না অর্থাৎ নৃত্যকালীর জীবনের এক অদ্ভুত ঘটনার কথা বললেন। মুরারি দত্ত নামে একজনের খুনের অভিযোগে সুনয়নার নামে নাকি ওয়ারেন্ট বেরিয়েছিল। এই মুরারি দত্ত ভদ্রলোককে নিকোটিন বিষ দিয়ে খুন করা হয়েছিল। যাই হোক, রমেনবাবুর বলা শেষ হলে ব্যোমকেশ হাসি মুখে উঠে দাঁড়িয়ে বলল,
ধন্যবাদ, আর আপনার সময় নষ্ট করব না, চলি, নমস্কার।
নমস্কার।
পরের দিন সাত সকালে ব্যোমকেশ আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল। কি হয়েছে?
নিশানাথবাবুকে সকালে ফোন করে নৃত্যকালীর বিষয়টা বললাম। উনি এখনই আমাদের মোহনপুর যেতে বলেছেন। রমেনবাবুকেও আমি ফোন করেছিলাম, উনিও আমাদের সঙ্গে যাবেন।
রমেনবাবু?
হ্যাঁ, নিশানাথবাবু ধারণা যে সুনয়না তার কলোনির আশেপাশেই কোথাও আছে। রমেনবাবুকে সঙ্গে না নিয়ে গেলে আসামিকে শনাক্ত করা যাবে না।
আমি পনেরো মিনিটের মধ্যে স্নান সেরে গায়ে একটা জামা গলিয়ে তৈরি হয়ে নিলাম। তারপর আমরা দুজনে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়লাম, রমেনবাবুকে বাড়ি থেকে তুলে সোজা শিয়ালদা স্টেশন। তিনটে টিকিট কেটে আমরা ট্রেন ধরলাম। ঘণ্টাখানেক পরে আমরা মোহনপুর স্টেশনে পৌঁছলাম। লোকজন বেশি নেই। স্টেশন থেকে বেরিয়ে ব্যোমকেশ একজন দোকানদারকে জিজ্ঞেস করল,
আচ্ছা দাদা, গোলাপ কলোনি কোন দিকে আপনি জানেন?
দোকানদার আমাদের ভালো করে রাস্তাটা বাতলে দিল। তারপর ঘাড় বেঁকিয়ে প্রশ্ন করল,
আপনারা চিড়িয়াখানা দেখতে যাবেন?
চিড়িয়াখানা আবার কি?
যার নাম চিড়িয়াখানা তারই নাম গোলাপ কলোনি। জায়গাটা আজব আজব সব মানুষে ভর্তি মশাই। আলিপুরেও এমন চিড়িয়াখানা নেই।
হঠাৎ পেছন থেকে কে যেন আমাদের ডাকতে শুরু করল,
ব্যোমকেশ বাবু, ও ব্যোমকেশ বাবু।
আমরা পেছনে ঘুরে তাকালাম, দেখলাম একটু দূরেই একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, আর সেই গাড়ির সামনে একটা বয়স্ক মুসলমান লোক মুখে একটা বিড়ি নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তার কাছে যেতেই লোকটা বলল,
আপনারা কলকাতা থেকে আইছেন তো?
হ্যাঁ, গোলাপ কলোনি যাব।
লোকটা বিড়িটা ফেলে মাথা চুলকোতে চুলকোতে জবাব দিল,
আপনাগর লইয়া যাইবার কথা বাবু কইছেন, কিন্তু একটা মুশকিল হয়েছে।
আমি এবার বুঝতে পারলাম যে ইনি হলেন মুশকিল মিয়া।
মুশকিল কিসের?
রসিক বাবু গো, এই ট্রেনে আওনের কথা, তা উনি তো এখনো আইলেন না, পরের ট্রেনের জন্য সবুর করতে হইব।
রসিক বাবুটিকে?
কলোনির বাবু, রোজ দুই বেলা ট্রেনে আয়েন যায়েন, আজ কোনো কারণে দেরি হইতাছে।
রোদের তাপ বাড়ছিল বলে আমরা গাড়ির ভেতরে গিয়ে বসলাম। মুশকিল মিয়া আমাদের সঙ্গে গল্প জুড়ে দিলেন। ব্যোমকেশ ওকে জিজ্ঞেস করল,
আচ্ছা তোমার নাম তো নুরুদ্দিন, তাই না?
নাম তো কর্তা সৈয়দ নুরুদ্দিন, কিন্তু মুশকিল হয়েছে, বাবুরা আবদার কইরা মুশকিল মিয়া ডাকেন।
তা কতদিন আছো গোলাপ কলোনিতে?
তা বাবু আন্দাজ সাত আট বছর হইব। আমি পুরানো লোক।
তোমার গাড়ি আর ঘোড়াও তো বেশ পুরনো মনে হচ্ছে।
আর কন কেন কর্তা, বড় বিবিরে কতবার কইছি দুইটা গাড়ি ঘোড়ারে বাতিল কইরা নতুন মোটর ভ্যান খরিদ করেন, তা মুশকিল হয়েছে, বড় বিবি কয় টাকা নাই।
বড় বিবি কে? নিশানাথবাবুর স্ত্রী?
হ ভারী লক্ষ্মী মন্তর মাইয়া।
তিনি বুঝি কলোনি দেখাশোনা করেন?
দেখাশোনা কর্তা বাবু করেন, কিন্তু ওই টাকা কড়ির হিসাব নিকাশ বড় বিবির হাতে।
তা বড় বিবি টাকা নাই বলে কেন? কলোনির ব্যবসা কি ভালো চলে না?
মুশকিল মিয়ার ঘোলাটে চোখে একটা গভীর অর্থপূর্ণ ইঙ্গিত ফুটে উঠল। সে বলল,
চলে তো ভালোই, এত ফুল ফল ঘি মাখন আন্ডা যায় কোথায়? তবে কি জানেন কর্তা, ওই কথায় আছে না, রাবের গুড় পিঁপড়ায় খাইয়া যায়।
এই কথাটা ঠিক কোন দিকে ইঙ্গিত করছে সেই নিয়ে ব্যোমকেশ হয়তো আরো একটু চর্চা করত, যদি না রসিকবাবু এসে গাড়ির সামনে হাজির হতেন। ভদ্রলোকের বয়স আন্দাজ ৩৫, শীর্ণ দেহে লং ক্লথের পাঞ্জাবি অত্যন্ত বেমানান লাগছে, গাল বসা খাপরা ওঠা মুখ, জোড়া ভুরুর নিচে চোখ দুটো ঘন সন্নিবিষ্ট, মুখে খুঁতখুঁতে অতৃপ্ত ভাব। গাড়ির মধ্যে আমাদের বসে থাকতে দেখে তার মুখটা আরো খুঁতখুঁতে হয়ে উঠল। তিনি বললেন,
আপনারা? নিশানাথবাবু আমাদের ডেকে পাঠিয়েছেন।
রসিকবাবুকে দেখে মনে হল উনি ব্যোমকেশের নাম জানেন। চট করে গাড়িতে উঠে বললেন,
মুশকিল গাড়ি হাঁকাও, গাড়ি হাঁকাও, এমনিতেই দেরি হয়ে গেছে।
ঘোড়ার গাড়ি চলতে শুরু করল। রসিকবাবু এবার ভালো করে নিজের পরিচয় দিলেন। ওনার পুরো নাম রসিকলাল দে। উনি হগ মার্কেটে তরি তরকারির দোকানের ইনচার্জ। কথার ফাঁকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, যে ওনার ডান হাতের একটা বুড়ো আঙুল ছাড়া বাকি কোনো আঙুল অবশিষ্ট নেই। কেউ যেন বাকি চারটে আঙুল নিখুঁতভাবে কেটে বাদ দিয়ে দিয়েছে। ব্যোমকেশ রসিকবাবুকে জিজ্ঞেস করল,
আপনি কি আগে কখনো কলকারখানায় কাজ করতেন?
আগে কটন মিলে মিস্ত্রি ছিলাম। একদিন করাত মেশিনে হাত ঢুকে যেতে আঙুলগুলো গেল, আর কাজ জুটল না। দুবছর হল নিশানাথ বাবু আমাকে গোলাপ কলোনিতে থাকতে দিয়েছেন।
গাড়িতে আর কোনো কথা হল না। গাড়ি ক্ষুদ্র শহরের সংকীর্ণ গণ্ডি পেরিয়ে খোলা মাঠের রাস্তা ধরল। আমি ভাবতে লাগলাম, গোলাপ কলোনির কতগুলো নাম, কেউ বলে চিড়িয়াখানা, কেউ বলে পিজরাপোল, কে জানে ওখানকার অন্য লোকগুলো কেমন। মুশকিল মিয়ার রথ গোলাপ কলোনির ভেতর ঢুকে গেল। বেড়া জালের ফটক পেরিয়ে সামনে তাকালেই একটা টালির ছাদ দেয়া বিশাল আকারের বাড়ি। খুব সম্ভবত এখানে নিশানাথবাবু থাকেন। ওই বিশাল বাড়ির সিঁড়ির নিচে একজন সুন্দরী মহিলা গাছে জল দিচ্ছিলেন। গাড়ির শব্দ শুনে ওই মহিলা একবার আমাদের দিকে তাকালেন, তারপর দ্রুত বেগে বাড়ির ভেতরে ঢুকে গেলেন। ব্যোমকেশ আর আমি দুজনেই রমেনবাবুর দিকে একবার তাকালাম। রমেনবাবু আমাদের দিকে তাকিয়ে একবার মাথা নেড়ে বললেন,
এই মহিলা যেই হন সুনয়না নয়।
কিছুক্ষণ পরেই নিশানাথবাবু বেরিয়ে এলেন, পরনে ঢিলা পায়জামা আর লিনেনের কুর্তা। হাসি মুখে বললেন,
আসুন আসুন, রোদ্দুরে খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই।
এই পর্যন্ত বলেই ওর নজর গেল রসিকের দিকে। রসিক আমাদের সঙ্গেই গাড়ি থেকে নেমেছিল এবং সবার অলক্ষে নিজের ঘরের দিকে যাচ্ছিল। তাকে দেখে নিশানাথবাবুর মুখের হাসি মিলিয়ে গেল। তিনি বললেন,
হিসেবের কি হল রসিক?
রসিক একটু দ্বিধা নিয়ে বলল,
আগে আজ হয়ে উঠল না, কাল পরশুর মধ্যেই দেব।
নিশানাথবাবু আর কিছু বললেন না, আমাদের নিয়ে বসার ঘরে ঢুকলেন। বসার ঘরটা মাঝারি আয়তনের, আসবাবে জাঁক জমুক নেই, কিন্তু পারিপাট্য আছে। মাঝখানে একটা নিচু গোল টেবিল, তাকে ঘিরে কয়েকটা গদি আটা চেয়ার, দেয়ালের গায়ে বইয়ের আলমারি, এক কোণে টেলিফোন, তার পাশে রোল টপ টেবিল, বাইরের দিকে দেয়ালে দুটো জানলা। নিশানাথবাবু আমাদের জিজ্ঞেস করলেন,
আপনারা আগে ভেতরে এসে একটু জিরিয়ে নেবেন নাকি কলোনির সবার সঙ্গে পরিচয় করে নেবেন?
আমি বলি কি, আপনার কলোনিটা একবার ঘুরে দেখে নি আগে।
বেশ চলুন।
আমরা সবাই এগোতে যাচ্ছিলাম, এই সময় একজন মহিলা ঘরে ঢুকলেন। তার হাতে একটা ট্রের ওপর কয়েকটা শরবতের গেলাস। দেখলাম এই মহিলা সেই একই মহিলা যিনি একটু আগে গাছে জল দিচ্ছিলেন। নিশানাথবাবু ওই মহিলার দিকে ইশারা করে বললেন,
ইনি আমার স্ত্রী দময়ন্তী।
সত্যি কথা বলতে আমি এটা শুনে একটু অপ্রস্তুতি হলাম। আমি স্বভাবতই একটা ধারণা করেছিলাম যে নিশানাথবাবুর স্ত্রী একজন বয়স্ক ব্যক্তি হবেন, কিন্তু দময়ন্তী দেবীর বয়স 30 বছরের বেশিও নয়। সুগঠিত স্বাস্থ্যপূর্ণ দেহ, সুশ্রী মুখ, টকটকে রং, দেহ যৌবনের লালিত্য হারায়নি। সবার উপরে রয়েছে একটা সংযত আভিজাত্যের ভাব। দময়ন্তী দেবী চলে গেলেন। নিশানাথবাবু বললেন,
এখানে চাকর বাকর নেই তো, নিজেদের কাজ নিজেরাই করি।
সে তো খুব ভালো কথা, কিন্তু আমরা এসে মিসেস সেনের কাজ বাড়িয়ে দিলাম না তো, আমাদের জন্য আবার নতুন করে রান্নাবান্না?
না না না, আপনাদের আসার খবর আগেই দিয়েছি, কোনো অসুবিধা হবে না। মুকুল বলে একটি মেয়ে আছে, রান্নার ভার তারই, আমার স্ত্রী সাহায্য করেন।
এরপর আমরা চারজন বাগানের দিকে হাঁটতে শুরু করলাম। নিশানাথবাবু হঠাৎ ব্যোমকেশকে জিজ্ঞেস করলেন,
আগে কি একবার মোটর পার্টসগুলো দেখে নিলে ভালো হতো? যদিও আঙুলের ছাপ কিছু নেই মনে হয়।
আমার কি মনে হয় জানেন, যে আপনাকে উপহারগুলো পাঠাচ্ছে সে খুব কাছেই থাকে।
কি করে বুঝলেন?
আসার সময় একটা মাঠ দেখতে পেলাম, ভাঙা মোটরের ধাপা, সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। আপনার উপহারগুলো ওখান থেকেই সংগ্রহ করা হচ্ছে। আচ্ছা, এখানে আশেপাশে কোনো বসতি আছে?
না, এই কলোনি থেকে একটু দূরে মোহনপুর গ্রাম, ওই গ্রাম থেকে অনেকে এখানে কাজ করতে আসে।
মোহনপুরে ভদ্র শ্রেণীর কেউ থাকে?
দু এক ঘর থাকতে পারে, কিন্তু বেশিরভাগই চাষাভুষো। তাদের কাউকে আমি চিনিও না, অবশ্য মালিদের ছাড়া।
সুতরাং সেদিক থেকে উপহার পাবার কোনো সম্ভাবনা নেই, কারণ আমার মনে হয় যিনি উপহার পাঠাচ্ছেন তিনি কোনো এক ভদ্র শ্রেণীর লোক।
আর একটু হেঁটে আমরা একটা গোয়ালের সামনে এসে দাঁড়ালাম। বেড়া দিয়ে ঘেরা অনেকটা জমি, তার পেছনে লম্বা খড়ের চালা, চালার মধ্যে অনেকগুলো গরু বাছুর বাঁধা আছে। গোয়ালের ঠিক গায়ে একটা ছোট্ট টালি ছাওয়া ঘর। আমরা সামনে যেতেই একটা ছেলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো, গায়ে গেঞ্জি, হাঁটু পর্যন্ত কাপড়। ছেলেটির দেহ বেশ বলিষ্ঠ, কিন্তু মুখখানা বোকাটে ধরনের। আমাদের কাছে এসে এসে দোকানের ভেতর থেকে খানিকটা তুলো বের করে ফেলল এবং আমাদের দিকে তাকিয়ে হাসতে লাগল। হাসি কিন্তু সম্পূর্ণ নীরব হাসি, গলা থেকে কোনো আওয়াজ বেরোল না। নিশানাথবাবু আমাদের বললেন,
ওরই নাম পানু, গোপালন করে তাই ওকে পানু গোপাল বলা হয়। কানে কম শুনে, পানু যে একেবারে কথা বলতে পারে না তা নয়, কিন্তু একটু উত্তেজিত হলেই কথা আটকে যায়। ছেলেটা ভালো, কিন্তু ভগবান মেরেছেন। চলুন এবার আমরা এগোই।
আমরা আবার হাঁটতে শুরু করলাম। আমি আর ব্যোমকেশ দুজনেই একবার পানুগোপালের দিকে পেছন ফিরে তাকালাম। পানুগোপাল একটা কোনায় গিয়ে কানে তুলো গুঁজতে শুরু করেছে। ব্যোমকেশ নিশানাথবাবুকে জিজ্ঞেস করল,
ও কানে তুলো গুঁজছে কেন?
ওর কান থেকে মাঝে মাঝে পুঁজ বেরোয়, তাই তুলো গুঁজতে হয়।
আমরা এবার গোয়াল থেকে ডান দিকের বাঁকটা নিলাম। নিশানাথবাবুর বাড়ির পেছনে একটা লম্বাটে গোছের ছোট বাড়ি। নিশানাথবাবু ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বললেন,
চলুন আপনাদের একবার রান্নাঘরটা দেখাই।
একটি লম্বা ঘরকে তিন ভাগ করা হয়েছে, একপাশে রান্নাঘর, মাঝখানে খাবার ঘর, আর অন্য পাশে স্নানের ব্যবস্থা। ঘরে ঢুকেই দময়ন্তী দেবীকে দেখতে পেলাম। নিশানাথবাবু স্ত্রীকে জিজ্ঞেস করলেন,
একি তুমি রান্না করছো কেন? মুকুল কোথায়?
দময়ন্তী দেবী উত্তর দিলেন,
না না ঠিক আছে, মুকুলের মাথা ধরেছে বলে ও একটু নিজের ঘরে শুয়ে আছে।
আর বনলক্ষ্মী সে কোথায়? তাকে ডাকুনি কেন?
আরে বাবা, কারুর সাহায্য লাগবে না, আমি আজকে একাই সামলে নেব।
ঠিক এই সময় একজন সুদর্শন জোয়ান ছেলে গামছা দিয়ে মাথা মুছতে মুছতে রান্নাঘরে ঢুকে এলো। তারপর দময়ন্তী দেবীকে উদ্দেশ্য করে বলল,
কাকিমা আমাকে খেতে দিয়ে দেবে একটু, আমাকে এক্ষুনি কলকাতা যেতে হবে।
নিশানাথবাবু ছেলেটাকে দেখে বললেন,
কি ব্যাপার বিজয়, তুমি এখনো বেরোনি কেন?
আজ বেরি হয়ে গেছে কাকা, হিসেবটা তৈরি করছিলাম।
হিসেব কতদূর?
আর দু তিন দিন লাগবে।
নিশানাথবাবু আমাদের সঙ্গে বেরিয়ে এলেন। দরজার কাছে এসে পেছন ফিরতেই দেখলাম বিজয় বিস্ময় কৌতূহলী চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। আমার সঙ্গে চোখাচোখি হতেই সে ঘাড় নিচু করল। বাইরে এসে ব্যোমকেশ নিশানাথবাবুকে জিজ্ঞেস করল,
আপনার ভাইপো উনি বুঝি ফুলের দোকান দেখেন?
আগে হ্যাঁ।
কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম, গোলাপ কলোনির ব্যবসায় হিসেবের বিস্তর গোলমাল আছে। রসিকলাল বিজয় কেউই মালিককে হিসেব দিয়ে উঠতে পারছে না। যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়েই ফিরে চললাম। হঠাৎ একটা পাতি হাঁস আমার মুখের ঠিক সামনে দিয়ে উড়ে কোথায় যেন চলে যাচ্ছিল। আমি দেখলাম যে হাঁসটার পেছনে একজন মহিলা দৌড় দিয়েছে।
ইনি কে?
মুশকিলের বহু, নজর বিবি।
নজর বিবি, নামটা যেন সুনয়নার কাছ ঘেঁষে যায়। হঠাৎ মাথায় এলো, যে মহিলা খুন করে আত্মগোপন করতে চায়, মুসলমান অন্তঃপুরের চেয়ে আত্মগোপনের ভালো জায়গা সে আর কোথায় পাবে। আমি রমেনবাবুর দিকে সরে গিয়ে চুপি চুপি জিজ্ঞেস করলাম, কেমন দেখলেন?
নেত্যকালী নয়, কিন্তু কিছু বলা যায় না।
বুঝলাম রমেনবাবু নেত্যকালীর মেকআপ করার অসামান্য ক্ষমতার কথা ভাবছেন, কিন্তু মুশকিল মিয়ার বউ দিনরাত মেকআপ করে থাকে এও বা কি করে সম্ভব। এর মধ্যেই আমরা আরেকটা বাড়ির সামনে এলাম।
এখানে কে থাকে?
প্রফেসর নেপাল গুপ্ত আর তাঁর মেয়ে মুকুল।
নেপাল গুপ্ত নামটা চেনা চেনা ঠেকছে, বছর তিন চার আগে এর নাম কাগজে দেখেছি মনে হচ্ছে, ঠিক মনে পড়ছে না।
অসম্ভব নয়, নেপালবাবু এক কলেজে কেমিস্ট্রির অধ্যাপক ছিলেন। তিনি রাতে গিয়ে ল্যাবরেটরিতে কাজ করতেন। একদিন ল্যাবরেটরিতে বিরাট বিস্ফোরণ হল, নেপালবাবু গুরুতর আহত হলেন। কর্তৃপক্ষ সন্দেহ করলেন নেপালবাবু লুকিয়ে লুকিয়ে বোমা তৈরি করছিলেন। চাকরি তো গেলই, পুলিশের নজরবন্দি হয়ে রইলেন। যুদ্ধের পর পুলিশের শুভদৃষ্টি থেকে মুক্তি পেলেন বটে, কিন্তু চাকরি আর জুটল না। বিস্ফোরণের ফলে তার চেহারা এবং চরিত্র দুই দাগি হয়ে গেছে।
সত্যি কি উনি বোমা তৈরি করছিলেন? মানে উনি নিজে কি বলেন?
উনি তো বলেন উনি গাছের সার তৈরি করছিলেন। এখানে এসে সার তৈরি করা ছাড়েননি, বাড়িতে ল্যাবরেটরি করেছেন, অর্থাৎ গ্যাস সিলিন্ডার, বুনসেন বার্নার, টেস্ট টিউব, রেটর্ট ইত্যাদি জোগাড় করেছেন।
কথা বলতে বলতে আমরা নেপালবাবুর ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখলাম ঠিক মাঝখানে একটা খাটের উপর বসে আছেন একজন বৃদ্ধ লোক। তার সামনে একটা দাবার ছক, ছকের উপর কয়েকটা ঘুটি সাজানো আছে। বৃদ্ধ এক মনে সেদিকে তাকিয়ে আছেন। দেখে নিশানাথবাবুর বয়সী মনে হল। গায়ের রং তামাটে কালো, মুখের একটা পাশ পুড়ে ঝামার মতো কর্কশ হয়ে গেছে, মনে হয় বোমা বিস্ফোরণের চিহ্ন। নিশানাথবাবু ডাকলেন,
কি হচ্ছে প্রফেসর?
নেপালবাবু দাবার ছক থেকে চোখ তুললেন। চোখ দুটো আকারে হাঁসের ডিমের মতো এবং মুনির চারপাশে রক্ত যেন জমাট হয়ে আছে। দৃষ্টি বাঘের মতো উগ্র। তিনি হেঁড়ে গলায় বললেন,
নিশানাথ এসো সঙ্গে করা।
আমরা চারজন ভেতরে ঢুকে গেলাম। নিশানাথবাবু লোকটার দিকে ইশারা করে বললেন,
ইনি হলেন প্রফেসর নেপাল গুপ্ত, আর নেপাল এনারা কলকাতা থেকে বাগান দেখতে এসেছেন।
বাগানে দেখাবার মতো কি আছে তোমার? আমার সার যদি লাগাতে তাহলে দেখবার মতো হতো।
তোমার সার লাগালে আমার বাগান মরুভূমি হয়ে যেত।
দেখো নিশানাথ, তুমি যা বোঝো না তা নিয়ে তর্ক করো না। সয়েল কেমিস্ট্রির কি জানো তুমি?
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে যাক। এখন নতুন কি গবেষণা হচ্ছে?
তামাক নিয়ে এক্সপেরিমেন্ট আরম্ভ করেছি। বিজ্ঞানের কৌশলে বিষ ও অমৃত হয়, বুঝেছ?
আচ্ছা ঠিক আছে, তামাক থেকে যখন অমৃত বেরোবে তখন কিন্তু তোমাকেই প্রথম চেখে দেখতে হবে। এখন যাই, বেলা বাড়ছে, এদের বাকি বাগানটা দেখিয়ে বাড়ি ফিরব।
অবৈজ্ঞানিক লো ম্যান হলেও তোমাদের জানা উচিত যে নতুন ওষুধ প্রথমে ইতর প্রাণীর ওপর পরীক্ষা করে দেখতে হয়, যেমন ইঁদুর, গিনিপিগ। তাদের ওপর ফল যখন ভালো হয় তখন মানুষের ওপর পরীক্ষা করতে হয়, এমন মানুষের ওপর পরীক্ষা করতে হয় যারা মরলেও ক্ষতি নেই। অনেক অপদার্থ লোক আছে যারা মরলে পৃথিবীরই মঙ্গল।
নিশানাথবাবু অর্থপূর্ণভাবে বললেন,
হ্যাঁ তা আছে বটে।
আপনি বুঝি ভালো দাবা খেলেন?
আপনি জানেন দাবা খেলতে?
সামান্য জানি।
বোমকেশ আমাদের দিকে একবার চোখের ইশারা করে খেলায় বসে গেল। মুহূর্তের মধ্যে দুজনের আর বাহ্য জ্ঞান রইল না, ওদের রেখে আমরা বেরিয়ে এলাম। আমরা যে উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছি তাতে বোমকেশের উপস্থিতি অত্যাবশ্যক নয়, রমিনবাবুর উপস্থিতি আসল। বাড়ির বাইরে এসে পেছন দিকে জানলা খোলার শব্দে আমরা তিনজনেই পেছনে তাকালাম। বাড়ির পাশের দিকের একটা জানলা খুলে গেছে এবং একটি ১৯ কুড়ি বছরের মেয়ে রুক্ষ উৎকণ্ঠা ভরা চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা ফিরে তাকাতেই সে তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিল। এক নজর দেখে মনে হল মেয়েটা দেখতে ভালো, ফর্সা রং, কোঁকড়া চুল, মুখের গড়ন একটু কঠিন গোছের।
ওকে
মুকুল, ওই নেপালবাবুর মেয়ে,
ওকে আগে দেখেছি, সিনেমা স্টুডিওতে দেখেছি,
কিন্তু ও তো সুনয়না নয়।
না বোধহয় ও সুনয়না নয়।
আমি নিশানাথবাবুর সাথে কথা বলে জানতে পারলাম নেপালবাবুরা এই গোলাপ কলোনিতে এসেছেন ২ বছর হল। মনে মনে নোট করলাম সুনয়না প্রায় এই সময়ই কলকাতা থেকে নিরুদ্দেশ হয়েছিল। মোড়ের কাছে এসে পৌঁছলাম, সামনে পেছনে রাস্তা চলে গেছে। মোড়ের উপর দাঁড়িয়ে নিশানাথবাবু পেছনের ঘরের দিকে আঙুল দেখিয়ে বললেন,
সব শেষের কুঠিতে রসিক থাকে, তার এদিকের কুঠি ব্রজদাসের। ব্রজদাস এখন বৈষ্ণব, তবে আগে ছিল জজ সেরেস্তার কেরানি। ওকে অনেকদিন থেকে জানি। মাইনে বেশি পেত না, কিন্তু গান বাজনা ফুর্তির দিকে ঝোঁক ছিল। সেরেস্তার কেরানিরা একটু আধটু উপরি টাকাটা শিখেটা নিয়েই থাকে, কিন্তু ব্রজদাস একবার একটা গুরুতর দুষ্কার্য করে বসল। ঘুষ নিয়ে দপ্তর থেকে একটা জরুরি দলিল সরিয়ে ফেলল। তারপর ঘটনাচক্রে আমি ওকে ধরলাম। আদালতে মামলা উঠল, আমাকে সাক্ষী দিতে হল। ছ বছরের জন্য ব্রজদাস স্ত্রী ঘরে গেল। ইতিমধ্যে আমি চাকরি ছেড়ে কলোনি নিয়ে পড়েছি। জেল থেকে বেরিয়ে ব্রজদাস সটান এখানে এসে উপস্থিত। ওকে দেখে আমি তো অবাক, দেখলাম একেবারে বৈষ্ণব হয়ে উঠেছে। তবে আমি সাক্ষী দিয়ে জেলে পাঠিয়েছিলাম বলে আমার ওপর কিন্তু কোনো রাগ নেই, বরং একেবারে কৃতজ্ঞতায় গদগদ সেই থেকে আছে।
কথা বলতে বলতে আমরা আরেকটা ঘরের সামনে এলাম। ঘরের ভেতর থেকে মৃদু সেতারের আওয়াজ আসছে।
ডাক্তার ভুজঙ্গধর, ওর সেতারের শখ আছে।
ডাক্তার আমাদের দেখতে পেয়েছিলেন, সেতার থামিয়ে বাইরে বারান্দায় এসে দাঁড়ালেন। ডাক্তার ভুজঙ্গধরের বয়স আন্দাজ ৪০, দৃঢ় শরীর, ধারালো মুখ। মুখের ভাব একটু ব্যঙ্গ বঙ্কিম, যেন বুদ্ধির ধার সিধে পথে না যেতে পেরে বাঁকা পথ ধরেছে।
ডাক্তার, এদের বাগান দেখাচ্ছি, প্রায় হয়েই এসেছে, বনলক্ষ্মীকে একবার দেখে যাব।
ডাক্তার বাঁকা হেসে বললেন,
কেন, বনলক্ষ্মী বুঝি আপনার বাগানের একটি দর্শনীয় বস্তু, তাই এদের দেখাতে চান?
না না, সেজন্য নয়, অন্য দরকার আছে।
ও তাই বলুন, তা ওকে ওর ঘরেই পাবেন বোধ হয়, এত রোদ্দুরে সে বেরোবে না, ননির অঙ্গ তো গলে যেতে পারে।
আচ্ছা ডাক্তার, বনলক্ষ্মীকে তুমি দেখতে পারো না কেন বলো দেখি?
আপনারা সকলেই তাকে দেখতে পারেন, আমি দেখতে না পারলেও ক্ষতি নেই। যাই হোক, আপনার আবার রক্তদান করবার সময় হলো, আজ বিকেলে আসবো নাকি ইঞ্জেকশনের পিচকিরি নিয়ে?
এখনো দরকার বোধ করছি না।
রক্তদান?
তাকিয়ে দেখি বোমকে শেষে দাঁড়িয়েছে, ওর মুখ বিমর্ষ। কি হয়েছে?
নেপালবাবু লোকটি অতি ধূর্ত এবং ধড়িবাজ, কোন দিক দিয়ে আক্রমণ করছে কিছু বুঝতেই দিল না। তারপর যখন বুঝলাম তখন উপায় নেই, মাত হয়ে গেলাম। আচ্ছা, পেছনের বারান্দায় যাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, উনি কে?
উনি ডাক্তার ভুজঙ্গধর দাস, বছর চারেক হলো এখানে আছেন, বরাবর এখানেই থাকেন। মাঝে মাঝে দু চার দিনের জন্য ডুব মারেন, আবার ফিরে আসেন। কোথায় যান কখনো জিজ্ঞেস করিনি, উনিও বলেননি।
এতক্ষণে আমরা বনলক্ষ্মীর ঘরের সামনে এসে দাঁড়ালাম। নিশানাথবাবু বারান্দার দিকে পা বাড়িয়ে দাঁড়িয়ে পড়লেন। ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলো। তার বাঁ হাতের উপর কোঁচানো শাড়ি এবং গামছা, মাথার চুল খোলা। হঠাৎ আমাদের দেখে জড়সড়ভাবে দাঁড়াল এবং ডান কাঁধের উপর কাপড় টেনে দিল। নিশানাথবাবু ওকে জিজ্ঞেস করলেন,
বনলক্ষ্মী, তুমি এখন স্নান করতে যাচ্ছ? আজ এত দেরি যে?
বনলক্ষ্মী মুখ নিচু করে বলল,
অনেক সেলাই বাকি পড়ে গেছিল কাকাবাবু, আজ সব শেষ করলুম।
নিশানাথ আমাদের বললেন,
এই বনলক্ষ্মী হচ্ছে আমাদের দর্জিখানার পরিচালিকা, কলোনির সব জামা কাপড় ওই সেলাই করে। আচ্ছা আমরা যাচ্ছি বনলক্ষ্মী, তোমাকে শুধু বলতে এসেছিলাম মুকুলের মাথা ধরেছে, সে রাঁধতে পারবে না, দময়ন্তী একা রান্না নিয়ে হিমশিম খাচ্ছে, তুমি একটু সাহায্য করলে ভালো হতো।
ওমা, এতক্ষণ জানতে পারিনি।
বনলক্ষ্মী কোনো দিকে ভ্রুক্ষেপ না করে তাড়াতাড়ি আমাদের সামনে দিয়ে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। বনলক্ষ্মী চলে গেল, কিন্তু আমার মনে একটা রেশ রেখে গেল। পল্লীগ্রামের শীতল তরুচ্ছায়া, পুকুর ঘাটের টলমল জল, তাকে দেখলে এইসব মনে পড়ে যায়। সে রূপসী নয়, কিন্তু তাকে দেখতে ভালো লাগে। মুখখানিতে একটা কচি স্নিগ্ধতা আছে, নিটল স্বাস্থ্যমসৃণ দেহ, কিন্তু দেহে যৌবনের উগ্রতা নেই, নিতান্ত ঘরোয়া আটপৌরি গৃহস্থ ঘরের মেয়ে। বঙ্কেশ বলল,
রমেনবাবু কি বলেন?
না, আপনাদের মিথ্যেই কষ্ট দিলাম, আমারই ভুল, শুনলাম না এখানে নেই।
এখানে আর কোনো মহিলা নেই?
না, চলুন এবার ফেরা যাক।
দুপুরের খাওয়া দাওয়া বেশ জমিয়েই হলো। ঘি ভাত, সোনামুখের ডাল, ইঁচড়ের ডালনা, চিংড়ি মাছের কাটলেট, কুচি আমের ঝোল, পায়েস আর ছানার বরফি। খাবার শেষ করে আমরা আবার বাইরের ঘরে এসে বসলাম। পান এবং সিগারেট নিয়ে বনলক্ষ্মী এলো। টেবিলের উপর রেখে আমাদের প্রতি প্রচ্ছন্ন কৌতূহলের দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। বনলক্ষ্মীকে দেখে তার চরিত্র সম্বন্ধে যেন একটা ধারণা করতে পেরেছি। সে স্বভাবতই মুক্তপ্রাণ এক্সট্রোভার্ট প্রকৃতির মেয়ে, কিন্তু কোনো কারণে নিজেকে চেপে রেখেছে, কারো কাছে নিজের প্রকৃত স্বভাব প্রকাশ করছে না। সিগারেটে টান দিয়ে ব্যোমকেশ নিশানাথবাবুকে জিজ্ঞেস করল,
একটা অবান্তর প্রশ্ন করছি, কিছু মনে করবেন না। কেউ কি আপনাকে ব্ল্যাকমেইল করছে?
না।
আচ্ছা, নেত্যকালী মানে সুনয়না যে এখানে আছে, এই সন্দেহ আপনার হলো কি করে? কেউ কি আপনাকে খবর দিয়েছিল?
দেখুন, এ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ইট ইজ নট মাই সিক্রেট। অন্য কিছু জানতে চান তো বলুন।
বেশ, বনলক্ষ্মী কি চলে গেছে?
হ্যাঁ, কেন বলুন দেখি।
না, ওর ইতিহাস শুনতে চাই। ও যখন গোলাপ কলোনিতে আশ্রয় পেয়েছে তখন ও নিশ্চয়ই কোনো দাগ আছে।
তা আছে, তবে ইতিহাস খুবই সাধারণ। ও পাড়া গায়ের মেয়ে, এক লম্পট ওকে ভুলিয়ে কলকাতায় নিয়ে আসে, তারপর কিছুদিন পর ফেলে পালায়। গায়ে ফিরে যাবার মুখ নেই, কলকাতায় খেতে পারছিল না, শেষ পর্যন্ত কলোনিতে আশ্রয় পেয়েছে। তাও প্রায় দেড় বছর হল।
ওর গল্প সত্যি কিনা যাচাই করেছিলেন?
ও নিজের গ্রামের নাম কিছুতেই বলল না।
গোলাপ কলোনির সন্ধান ও পেল কি করে? এটা তো সরকারি অনাথ আশ্রম নয়।
দেখুন, ও নিজে আসেনি, বিজয় একদিন ওকে নিয়ে এলো। কলকাতায় হগ মার্কেটের কাছে একটা রেস্তোরাঁ আছে, বিজয় রোজ বিকেলে চা খেতে যায়। একদিন দেখলো একটি মেয়ে কোণের টেবিলে একা একা বসে কাঁদছে। বনলক্ষ্মীর তখন হাতে একটা পয়সা নেই, দুদিন খেতে পায়নি, সে চা খেয়ে আছে। ওর গল্প শুনে বিজয় ওকে নিয়ে এলো।
ওর চালচলন আপনার কেমন মনে হয়?
ওর কোনো দোষ আমি কখনো দেখিনি। যদি ওর পদস্খলন হয়ে থাকে, সে ওর চরিত্রের দোষ নয়, অদৃষ্টের দোষ।
এই বলে নিশানাথ হঠাৎ উঠে পড়লেন।
আপনারা আপনারা বিশ্রাম করুন, আমি আসি।
দরজা ভেজিয়ে দিয়ে নিশানাথ বাবু বেরিয়ে গেলেন। তার এই হঠাৎ উঠে যাওয়া কেমন যেন বেখাপ্পা লাগল। পাছে ব্যোমকেশের প্রশ্নের উত্তরে আরো কিছু বলতে হয়, তাই কি তাড়াতাড়ি উঠে গেলেন? বিকেলে বাইরের ঘরে আবার সবাই জড়ো হলাম। দময়ন্তী দেবী চায়ের বদলে ঠান্ডা ঘোলে শরবত দিয়ে গেলেন।
রোদ একটু পড়ুক, তারপর না হয় বেরোবেন। 5:30টার সময় মুশকিল গাড়ি নিয়ে স্টেশনে যায়, সেই গাড়িতে গেলেই হবে, সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে যাবেন।
শরবত পান করতে করতে আরেক দফা কলোনির অধিবাসী বৃন্দের সঙ্গে দেখা হয়ে গেল। প্রথমে এলেন প্রফেসর নেপাল গুপ্ত, সঙ্গে কন্যা মুকুল। মুকুল ভেতরের দিকে চলে যাচ্ছিল। নিশানাথ মাথা ব্যথার কথা জিজ্ঞেস করাতে মুকুল বলল,
হ্যাঁ সেরে গেছে।
এই বলেই যেন ও একান্ত সন্ত্রস্তভাবে ভেতরে ঢুকে পড়ল। এবেলা তাকে ভালো করে দেখার সুযোগ পেলাম। চোখের দৃষ্টিতে একটা শুষ্ক কঠিনতা। অল্প বয়সে বারবার আঘাত পেয়ে যারা বড় হয়ে উঠেছে, তাদের চোখে মুখে এইরূপ অকাল কঠিনতা বোধহয় স্বাভাবিক। নেপালবাবু যেন জাপানি মুখোশ দিয়ে মুখের অর্ধেকটা ঢেকে রেখেছেন। এরই মধ্যে বৈষ্ণব ব্রজদাসকে ঢুকতে দেখে নেপালবাবু তার দিকে ফিরলেন।
ইহে ব্রজদাস, তুমি নাকি গরুকে ওষুধ খাওয়াতে আরম্ভ করেছ? গো চিকিৎসার কি বোঝো তুমি?
ব্রজদাস মাথা চুলকে বললেন,
আগে বেবে
বোষ্টম হয়ে গো হত্যা করতে চাও? আর নিশানাথ, তোমারই বা কেমন আক্কেল? হাজার বার বলেছি একটা গোবদ্ধি জোগাড় করো, তা নয় দুটো হাতুড়ের হাতে গরুগুলোকে ছেড়ে দিয়েছ। যার কর্ম তারই সাজে। আমার হাতে ছেড়ে দাও, দেখবে দুদিনে গরুগুলোর চেহারা ফিরিয়ে দেব। আমি শুধু কেমিস্ট নই, বায়োকেমিস্ট, বুঝলে? চলো বসতাম, তোমার গরু দেখি।
ব্রজদাস কাতর চোখে নিশানাথের দিকে তাকালেন। নিশানাথ এবার একটু কড়া সুরে বললেন,
নেপাল, গরু যত ইচ্ছে দেখো কিন্তু ওষুধ খাওয়াতে যেও না।
তুমি কিছু বোঝো না, কেবল সর্দারি কর, আমি দেখিয়ে দেবো যে
নেপাল, আমার হুকুম ডিঙিয়ে যদি কাজ করো তোমাকে কিন্তু কলোনি ছাড়তে হবে।
আমাকে অপমান করছো তুমি, আমাকে, এত বড় সাহস, ভেবেছো আমি কিছু জানি না, না ভাঙবো নাকি হাতে হাড়ি?
নিশানাথ শক্ত হয়ে উঠে দাঁড়ালেন। দেখলাম তার রগের শিরা ফুলে তপতপ করছে। তিনি রুদ্ধস্বরে বললেন,
নেপাল, নেপাল তুমি যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও।
নেপালবাবু হিংস্র মুখ বিকৃতি করে আবার গর্জন করতে যাচ্ছিলেন, এমন সময় ভিতর থেকে মুকুল ছুটে এসে তার মুখ চেপে ধরল।
বাবা, কি করছো কি তুমি, চলো এক্ষুনি চলো।
এই বলে সে নেপালবাবুকে টেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মুকুলের ধমক খেয়ে নেপালবাবু নির্বিবাদে তার সঙ্গে চলে গেলেন। পরিণত বয়স্ক দুই ভদ্রলোকের মধ্যে সামান্য কারণে এই উগ্র কলহ দেখে আমরা যেন হতভম্ব হয়ে গেছিলাম। এতক্ষণে লক্ষ্য করলাম ব্রজদাস বেগতিক দেখে নিঃসাড়ে সরে পড়েছেন এবং ডাক্তার ভুজঙ্গধর কখন জানি নিঃশব্দে এসে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। নিশানাথবাবু শিথিল দেহে বসে পড়লে ডাক্তারবাবু দুঃখিতভাবে মাথা নাড়তে নাড়তে এসে নিশানাথের পাশের চেয়ারে বসলেন।
বেশি উত্তেজনা আপনার শরীরের পক্ষে ভালো নয় মিস্টার সেন। যদি মাথার একটা ছোট্ট শিরা জখম হয় তাহলে গুপ্তর কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার তো আছে। দেখি আপনার নাড়িটা দেখি।
আহ, দরকার নেই, আমি ঠিক আছি।
ডাক্তার একে একে আমাদের নিরীক্ষণ করে তারপর ব্যোমকেশের উদ্দেশ্যে বললেন,
তা মোটর রহস্যের কোনো কিনারা হলো?
ওরা কি জন্য এসেছেন তুমি জানো?
জানি না, কিন্তু আন্দাজ করা কি এতই শক্ত? এই কাঠফাটা গরমে কেউ বাগান দেখতে আসে না। আপনিই তো ব্যোমকেশ বাবু, কেমন ঠিক ধরেছি তো?
ঠিকই ধরেছেন। এখন আপনাকে যদি দু একটা প্রশ্ন করি উত্তর দেবেন কি?
নিশ্চয়ই দেব, কিন্তু আমার কিচ্ছু আপনি বোধহয় সবই শুনেছেন।
সব শুনিনি। আচ্ছা, আপনি বিবাহিত?
ডাক্তার এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি অবাক হয়ে ঘাড় নেড়ে বললেন,
হ্যাঁ হ্যাঁ, বিবাহিত।
আপনার স্ত্রী কোথায়?
বিলেতে, ডাক্তারি পড়তে গিয়ে 3 বছর বিলেতে ছিলাম। একটি শ্বেতাঙ্গিনীকে বিয়ে করেছিলাম, কিন্তু তিনি বেশি দিন এই কালা আদমিকে সহ্য করতে পারলেন না, একদিন আমাকে ত্যাগ করে চলে গেলেন। আমিও দেশের ছেলে দেশে ফিরে এলাম, তারপর থেকে দেখা সাক্ষাৎ হয়নি।
কথা শেষ করে টেবিলের উপর থেকে সিগারেটের টিন নিয়ে তিনি নির্বিকার মুখে সিগারেট ধরালেন। তার কথার ভাবভঙ্গিতে একটা মার্জিত ভাব আছে যা একসঙ্গে আকর্ষণ এবং বিকর্ষণ করে।
আর একটা প্রশ্ন করব, যে অপরাধের জন্য আপনার ডাক্তারির লাইসেন্স খারিজ করা হয়েছিল সেই অপরাধটা কি?
একটি কুমারীকে লোকলজ্জার হাত থেকে বাঁচাবার চেষ্টা করছিলাম, কিন্তু ধরা পড়ে গেলাম। শ্রেয়াংশী বহু বিজ্ঞানী।
এরপর আর বেশি কথা হল না। মুশকিল মিয়ার ভ্যানে চড়ে আমরা স্টেশন যাত্রা করলাম। ডাক্তার ভুজঙ্গধর আমাদের সঙ্গে গাড়িতে উঠে বসলেন। গাড়ি ফটকের বাইরে বেরোতেই ডাক্তার বললেন,
ব্যোমকেশ বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব।
হ্যাঁ, বলুন না।
মোটর রহস্যের কোনো কিনারা করতে পারলেন?
না, কিছুই ধরা ছোঁয়া যাচ্ছে না। এ বিষয়ে আপনার কোনো ধারণা আছে কি?
ধারণা একটা আছে বই কি, কিন্তু বলতে সাহস হচ্ছে না। আমার ধারণা যদি ভুল হয় মিথ্যে অপবাদ দেওয়া হবে।
বলুন না, শুনি।
আমার বিশ্বাস এটা ওই ন্যাপলা বুড়োর কাজ। ও নিশানাথবাবুকে ভয় দেখাবার চেষ্টা করছে। লোকটা বাইরে যেমন দাম্ভিক, ভেতরে তেমনি প্যাঁচালো।
কিন্তু নিশানাথবাবুকে ভয় দেখিয়ে ওর লাভ কি?
নেপালবাবুর ইচ্ছে উনি গোলাপ কলোনির হত্যাকর্তা হয়ে বসেন, কিন্তু নিশানাথবাবু তা দেবেন কেন? তাই উনি নিশানাথবাবুর বিরুদ্ধে স্নায়ু যুদ্ধ লাগিয়েছেন, যাকে বলে ওয়ার অফ নার্ভস। নিশানাথবাবুর একে রক্তের চাপ বেশি, তার উপর যদি স্নায়ু পীড়ায় অকর্মণ্য হয়ে পড়েন তখন নেপালবাবুই কর্তা হবেন।
কিন্তু নিশানাথবাবুর স্ত্রী রয়েছেন, ভাইপো রয়েছেন, তাঁরা থাকতে নেপালবাবু কর্তা হবেন কি করে?
দময়ন্তী দেবী নেপালবাবুকে ভারী ভক্তি করেন। ব্যোমকেশবাবু আপনি বুদ্ধিমান লোক, আমিও একেবারে নির্বোধ নই। বেশি কথা বাড়িয়ে লাভ কি বলুন? হয়তো আমার ধারণা আগাগোড়াই ভুল। আপনি আমার মতামত জানতে চেয়েছিলেন, আমি তাই বললাম। এর বেশি বলা আমার পক্ষে স্বাস্থ্যকর নয়। আচ্ছা, আমি এবার কিন্তু ফিরব। ওরে মুশকিল, তোর পক্ষীরাজ একবার থামা।
একটা কথা, মুকুলও কি বাপের দলে?
তা ঠিক বলতে পারি না, তবে মুকুলেরও স্বার্থ আছে।
গাড়ি থেমেছিল, ডাক্তার নেমে পড়লেন। মুচকি হেসে বললেন,
আচ্ছা নমস্কার, আবার দেখা হবে নিশ্চয়ই।
এই বলে পেছন ফিরে চলতে শুরু করলেন। আমরাও কিছুক্ষণ পরে গাড়ি থেকে নামলাম। স্টেশনে পৌঁছে শিয়ালদা ট্রেনে উঠে বসলাম। ট্রেনে বসে আমি আর রমেনবাবু গল্প জুড়লেও বোমকেশ কেমন যেন গুম মেরে রইল।
আমি হলপ করে বলতে পারি ওখানে সুনয়না নেই, কিন্তু তবু মনের খুঁতখুতানিটা যাচ্ছে না।
কিন্তু সুনয়না তো দিন রাত মেকআপ করে থাকতে পারবে না।
সুনয়না ছদ্মবেশে কলোনিতে আছে একথা আমিও বলছি না। ওখানে হয়তো স্বাভাবিক বেশি আছে, কিন্তু সে ছদ্মবেশ ধারণ করে সিনেমা করতে গিয়েছিল, আমি তাকে ছদ্মবেশে দেখেছি, এটা তো সম্ভব।
ডাক্তার ভুজঙ্গধরের আচরণ একটু রহস্যময়। তিনি নেপালবাবুর বিরুদ্ধে এত কথা বললেন, কিন্তু মুকুল বা দময়ন্তী দেবী সম্বন্ধে সেরকম কিছুই বললেন না। আর আমাদের সাথে এত দূর এলেনি বা কেন? আর নিশানাথবাবুর ওই মোটরের টুকরো উপহারের সঙ্গে সুনয়নার অজ্ঞাতবাসের কি কোনো সম্বন্ধ আছে? কি বঙ্কেশ,
ঝড় আসছে?
কই, বাইরে তো মেঘের চিহ্নই নেই।
এ ঝড় সে ঝড় নয়, গোলাপ কলোনিতে ঝড় আসছে। অনেক উত্তাপ জমা হয়েছে, এবার একটা কিছু ঘটবে।
কি?
তা যদি জানতাম তাহলে তার প্রতিকার করতে পারতাম।
শিয়ালদা স্টেশনে যখন পৌঁছলাম তখন রাস্তায় আলো জ্বলেছে। রমেনবাবুর সঙ্গে ছাড়াছাড়ি হবার আগে বোমকেশ বলল,
আপনাকে আরেকটু কষ্ট দেব। সুনয়নার দুটো স্টিল ফটো জোগাড় করতে হবে, একটা কমলমণির ভূমিকায়, একটা শ্যামাঝির।
হ্যাঁ হ্যাঁ, কালই পেয়ে যাবেন।
পরদিন সকালে খবরের কাগজ পড়া শেষ হলে বোমকেশ আমাকে জিজ্ঞেস করল,
কাল যে চারজন মহিলাকে আমরা দেখেছি তার মধ্যে কোনটিকে সবচেয়ে সুন্দরী বলে মনে হয়?
মানে দময়ন্তী দেবী।
তোমার মনে কিন্তু আছে অজিত, কাল রাতে কাকে স্বপ্নে দেখেছো?
স্বপ্ন? কই, না না তো।
মিথ্যে কথা বলো না, কাকে দেখেছো স্বপ্নে?
বনলক্ষ্মীকে। বোমকেশ আরো কিছু বলতে যাচ্ছিল এমন সময় দরজায় কড়া নাড়া। বোমকেশ উঠে দরজা খুলতেই বিজয় ঢুকল।
কি হয়েছে বিজয়বাবু?
কাকা চিঠি দিয়েছেন, আমাকে বললেন চিঠিখানা পৌঁছে দিতে।
বিজয় পকেট থেকে একটা খাম বের করে বোমকেশকে দিল। বিজয়ের ভাবগতিক দেখে মনে হল মন খুব একটা সুস্থ নয়। সে রুমাল দিয়ে গলার ঘাম মুছল, তারপর অপ্রতিভ হেসে বলল,
কাল আমিও আপনাকে দেখেছিলাম, কিন্তু তখন পরিচয় জানতাম না।
তা পরিচয়টা কার কাছে জানলেন?
কাল সন্ধ্যের পর কলোনিতে ফিরে গিয়ে জানতে পারলাম। কাকা আপনাকে কোনো দরকারে ডেকেছিলেন বুঝি?
এই কথা আপনার কাকাকে জিজ্ঞেস করলেন না কেন?
কাকা সব কথা আমাদের বলেন না, তবে ওই মোটরের টুকরো নিয়ে তিনি একটু উদ্বিগ্ন হয়েছেন তাই বোধ হয়।
মোটরের টুকরো সম্বন্ধে আপনার কি ধারণা?
দেখুন, আমার তো মনে হয় একেবারে ছেলে মানুষই। মাইলখানেক দূরে গ্রাম আছে, গ্রামের ছোঁড়ারা প্রায় এই মোটরগুলো নিয়ে খেলা করে। আমার বিশ্বাস তারাই বজ্জাতি করে মোটরের টুকরো কলোনিতে ফেলে যায়।
আচ্ছা ও কথা থাক, প্রফেসর নেপাল গুপ্তর খবর কি?
কাল ফিরে গিয়ে শুনলাম নেপালবাবু কাকাকে অপমান করেছে। কাকা নাকি সহ্য করেছেন, আমি থাকি তো।
নেপালবাবু কলোনিতে আছেন এখনো?
হ্যাঁ, মুকুল এসে কাকিমার হাতে পায়ে ধরেছে। কাকিমা ভালো মানুষ গলে গিয়ে কাকাকে বলেছেন, কাকা কাকিমার কথা ঠেলতে পারেন না।
তাহলে নেপালবাবু রয়ে গেলেন, লোকটি ভালো নয়, গেলেই বোধ হয় ভালো হতো। আচ্ছা বলুন দেখি ওর মেয়েটি কেমন?
বিজয় থমকে গেল, একবার বিস্ফারিত চোখে বঙ্কেশের দিকে তাকিয়ে বলল,
মুকুল বাপের মতো নয়, ভালোই। তবে আচ্ছা আজ উঠি, দেরি হয়ে গেল, দোকানে যেতে হবে, নমস্কার।
বিজয় বেরিয়ে গেলে বঙ্কেশ কিছুক্ষণ ভুরু কুঁচকে দরজার দিকে তাকিয়ে তারপর ফিরে এসে তক্তপোষে বসল। ভাবতে ভাবতে বলল,
বিজয় সুনয়নার ব্যাপারে বোধহয় জানে না, কিন্তু মুকুলের কথায় অমন ভোরকে পালালো কেন?
কাল ডাক্তার ভুজঙ্গধরও মুকুল সম্বন্ধে খোলসা কথা বললেন না।
এখন নিশানাথবাবু কি লিখেছেন দেখা যাক, কিন্তু তিনি চিঠি লিখলেন কেন? টেলিফোন করলেই তো পারতেন।
খাম ছিঁড়ে চিঠি পড়তে পড়তে ব্যোমকেশের মুখের ভাব ফ্যালফ্যালে হয়ে গেল।
ও, এই জন্য চিঠি। দেখো অজিত, নিশানাথ বাবু কি লিখেছেন দেখো।
প্রিয় ব্যোমকেশ বাবু, আপনাকে যে কাজে নিযুক্ত করেছিলাম সে কাজে আর এগোনোর প্রয়োজন নেই। আপনাকে যে টাকা দিয়েছি আমরা পারিশ্রমিক রূপে আশা করি তাই যথেষ্ট হবে। এতে নিশানাথ সে
যা। নিশানাথ বাবু হঠাৎ মত বদলালেন কেন?
পাছে এই প্রশ্ন তুলি তাই তিনি টেলিফোন করেননি, চিঠিতে সব চুকিয়ে দিয়েছেন।
কিন্তু কেন?
বোধহয় তাঁর ভয় হয়েছে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। নিশানাথ বাবুর জীবনে একটা গুপ্ত রহস্য আছে, শুনলে না? কাল রাগের মাথায় নেপাল গুপ্ত বললেন, ভাঙব নাকি হাটে হাঁড়ি। মনে হয় নিশানাথ বাবুর গুপ্ত কথা ফাঁস করে দেবার ভয় দেখিয়ে নেপাল বাবু ওনাকে ব্ল্যাকমেল করছেন।
কিন্তু কাল নিশানাথ বাবু তো বেশ জোর দিয়েই বললেন যে কেউ তাকে ব্ল্যাকমেল করছে না। সকালবেলাটা মন খারাপের মধ্যে দিয়ে কেটে গেল। একটা বিচিত্র রহস্যের সংস্পর্শে এসেছিলাম, সব যেন শেষ হয়ে গেল। বিকেলে ঘুম থেকে উঠতেই দেখলাম ব্যোমকেশ কি সব যেন লিখছে।
এত কি লিখছ?
থাম্বনেইল পোর্ট্রেট। জানি আর কিছু করার নেই, তবু নিরাসক্ত কৌতূহল। এখন শোনো, যদি কিছু বলবার থাকে পরে বলো, কেমন?
ব্যোমকেশ খাতা নিয়ে পড়তে শুরু করল।
নিশানাথ সেন, বয়স 57, বোম্বাই প্রদেশে জাজ ছিলেন, কাজ ছেড়ে দিয়ে গোলাপ বাগান করেছেন। চাপা প্রকৃতির লোক, জীবনে কোনো গুপ্ত রহস্য আছে। সুনয়না নামে জনৈকা চিত্রাভিনেত্রী সম্বন্ধে জানতে চান, সম্প্রতি কেউ তাকে মোটরের টুকরো উপহার দিচ্ছে, কিন্তু কেন? দময়ন্তী সেন, বয়স আন্দাজ 30, এখনো সুন্দরী, বোধহয় নিশানাথের দ্বিতীয় পক্ষ, নিপুণা গৃহিণী, কলোনির সমস্ত টাকা ও হিসেব তাঁর হাতে। দুবছর আগে লেখাপড়ার জন্য নিয়মিত কলকাতা যেতেন। এবার আসছি বিজয়। বয়স 26-27, নিশানাথের পালিত ভ্রাতুষ্পুত্র, ফুলের দোকানের ইনচার্জ, দোকানের হিসেব দিতে দেরি করছে, আবেগপ্রবণ, নার্ভাস প্রকৃতি, কাকাকে ভালোবাসে, সম্ভবত কাকিমাকেও, নেপাল বাবুকে দেখতে পারে না। মুকুল সম্বন্ধে মনে জট পাকানো আছে, একটা গুপ্ত রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। এবার তুমি পড়ো।
পানুগোপাল, বয়স 24-25, কান ও ষড়যন্ত্র বিকল, লেখাপড়া জানে না, নিশানাথের একান্ত অনুগত, চরিত্র বিশেষত্বহীন। নেপাল গুপ্ত, বয়স 56-57, কুটিল ও কটুভাষী, প্রচণ্ড দাম্ভিক, রসায়নের অধ্যাপক ছিলেন, এখনো এক্সপেরিমেন্ট করেন, ফল কিন্তু বিপরীত হয়। নিশানাথকে ঈর্ষা করেন, বোধহয় নিশানাথের জীবনের কোনো লজ্জাকর গুপ্ত কথা তিনি জানেন। দময়ন্তী দেবী তাকে ভক্তি করেন, ব্র্যাকেটে ভয় ভক্তি। আচ্ছা, মুকুল, বয়স 19-20, সুন্দরী কিন্তু কণ্ঠস্বর স্বাভাবিক নয়, কৃত্রিম বলে মনে হয়, রুজ পাউডারের সাহায্যে মুখসজ্জা করতে অভ্যস্ত, বর্তমান অবস্থার জন্য মনে ক্ষোভ আছে কিন্তু বাবার মতো হটকারী নয়, প্রায় 2 বছর বাবার সঙ্গে কলোনিতে বাস করছে। বেশ, ব্রজদাস, বয়স 60, সে নাকি এখন সবসময় সত্যি কথা বলে, লোকটাকে দেখে চতুর ব্যক্তি বলেই মনে হয়।
ছাড়ো, এবার আমি পড়ছি। ভুজঙ্গধর দাস, বয়স 39-40, অত্যন্ত বুদ্ধিমান, অবস্থার শোচনীয় অবনতি সত্ত্বেও মনের ফুর্তি নষ্ট হয়নি, বনলক্ষ্মীর প্রতি তীব্র বিদ্বেষ, সেটা কেন? ভালো সেতার বাজাতে পারেন, 4 বছর কলোনিতে আছেন। এরপর মুশকিল মিয়া, বয়স 50, নেশাখোর, বোধহয় আফিম, কিন্তু হুঁশিয়ার লোক, কলোনির সব খবর রাখে, তার বিশ্বাস কলকাতার দোকানে চুরি হচ্ছে, 1.5 বছর আগে পুরনো বিবিকে তালাক দিয়ে নতুন বিয়ে করেছে। নজর বিবি, বয়স 20-21, পশ্চিমের মেয়ে, আগে বাংলা জানত না, বিয়ের পর শিখেছে। রসিক দে, বয়স 35, নিজের বর্তমান অবস্থায় তুষ্ট নয়, দোকানের হিসেব নিয়ে নিশানাথের সঙ্গে গণ্ডগোল, চেহারা রুগ্ন, চরিত্র বৈশিষ্ট্যহীন, কালো ঘোড়া। বনলক্ষ্মী, বয়স 23-24, স্নিগ্ধ যৌবনশ্রী, যৌন আবেদন আছে। অজিত তাকে তোর স্বপ্নেও দেখেছে, কিন্তু তাকে দেখে মনে হয় চঞ্চলা নয়, কর্মকুশলা, একটু গ্রাম্য ভাব আছে। দেড় বছর আগে বিজয় তাকে কলোনিতে নিয়ে এসেছে।
এমনি ঠিক আছে, তবে স্বপ্নের কথাটা না লিখে অন্য একটা কাজের কথা লিখলে ভালো হতো। নেপালবাবু ভালো দাবা খেলেন, সেটা উল্লেখ করা উচিত ছিল।
আচ্ছা বেশ।
সন্ধ্যের সময় রমেনবাবু চাকর এসে একটা খাম দিয়ে গেল। খামের মধ্যে দুটো ফটো। ছবি দুটো ভালো করে দেখলাম, কমলমণি আর শ্যামাজি। দুটো আকৃতির মধ্যে কোথাও মিল নেই এবং গোলাপ কলোনির কোনো মহিলার সঙ্গেও ছবি দুটোর তিলমাত্র মিল নেই। পরদিন সকালে ঘুম ভাঙল টেলিফোনের শব্দে। দু তিন মিনিট কথা বলে ব্যোমকেশ আমার ঘরে এসে বলল,
ঝড় এসে গেছে, গতকাল রাতে নিশানাথ সেন মারা গেছেন।
সে কি কি করে?
সেটা এখনো বোঝা যায়নি, স্বাভাবিক মৃত্যু হতে পারে, আবার নাও হতে পারে। কাল রাতে ঘুমন্ত অবস্থায় হয়তো রক্তের চাপ বেড়েছিল, হার্ট ফেল করে মারা গেছেন হয়তো। বিজয় ফোন করেছিল, চটপট উঠে পড়ো, ট্রেনে গেলে দেরি হবে, ট্যাক্সিতে যাব।
আমরা 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গোলাপ কলোনি যখন পৌঁছলাম তখন 8টাও বাজেনি। পৌঁছে দেখলাম বিজয় নিশানাথবাবুর বাড়ির চাতালে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে ভীষণ উদ্বিগ্ন স্বরে বলল,
আসুন ব্যোমকেশবাবু, আমি অনেকক্ষণ ধরে আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম।
চলুন আগে একবার লাশটা দেখি, তারপর সব কথা শুনব।
আমরা নিশানাথবাবুর শোয়ার ঘরে গিয়ে দেখলাম খাটের উপর একটা চাদর দিয়ে মৃতদেহ ঢাকা পড়ে আছে। ঘরের জানলা খোলা। ব্যোমকেশ ঘরে ঢুকেই খুব সাবধানে মৃতদেহের মুখ থেকে চাদরটা তুলে নিল। দেখে মনে হলো যেন নিশানাথবাবুর মুখের ভাব একটু ফুলো ফুলো, মুখে অধিক রক্ত সঞ্চার হয়েছে। এছাড়া মৃত্যুর কোনো চিহ্ন শরীরে নেই। ব্যোমকেশ খাটের চারপাশে কয়েকবার ঘুরে মৃতদেহটাকে দেখল, তারপর বিজয়বাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করল,
এই গরমে আপনার কাকার পায়ে মোজা পরা কেন? উনি কি মোজা পায়ে দিয়ে শুতেন?
না তো।
ডাক্তার ডেকেছেন? সার্টিফিকেট লাগবে তো।
হ্যাঁ, মুশকিল, শহরে গেছে ডাক্তার নগেন পালকে খবর দিতে। কাকাকে দেখে কি বুঝলেন ব্যোমকেশবাবু?
এখনো অনেক কিছু বোঝা বাকি আছে। আপনার কাকিমা কোথায়?
পাশের ঘরে অজ্ঞান হয়ে শুয়ে আছেন।
চলুন তো একবার।
আমরা তিনজন দময়ন্তী দেবীর ঘরে গিয়ে দেখলাম উনি অজ্ঞান হয়ে শুয়ে আছেন, পাশে ডাক্তার ভুজঙ্গ বসে আছেন। ব্যোমকেশ ডাক্তার ভুজঙ্গকে জিজ্ঞেস করল,
কতক্ষণ ধরে অজ্ঞান হয়ে আছেন?
প্রায় 3 ঘন্টা। উনিই প্রথম জানতে পারেন, ঘুম ভাঙার পর বোধহয় স্বামীর ঘরে গিয়েছিলেন, দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন, এখনো জ্ঞান হয়নি।
এই মৃত্যুটা নিয়ে আপনার কি বক্তব্য ডাক্তার? স্বাভাবিক মৃত্যু।
দেখুন, এই বিষয়ে আমার কিছু বলবার অধিকার নেই, পাকা ডাক্তার আসুন, তিনি যা হয় বলবেন।
এই সময় ব্রজদাস এসে আমাদের খবর দিল যে ডাক্তার নগেন পাল এসে গেছেন। আমরা সবাই আবার নিশানাথবাবুর ঘরে ফিরে গেলাম। ইতিমধ্যে ডাক্তার পাল নিজের পরীক্ষা শুরু করে দিয়েছেন। পরীক্ষা শেষ করে যখন উনি পেন বের করলেন তখন ব্যোমকেশ প্রশ্ন করল,
আপনি কি ডেথ সার্টিফিকেট লিখছেন? মানে আপনি কি মনে করেন এটা স্বাভাবিক মৃত্যু?
স্বাভাবিক মৃত্যু বলে কিছু হয় না, সব মৃত্যুই অস্বাভাবিক। শরীরের অবস্থা অস্বাভাবিক হলে তবেই মৃত্যু হয়।
তা ঠিক, কিন্তু শরীরের অস্বাভাবিক অবস্থার কারণ হওয়ার পেছনে যদি বাহ্যিক কিছু দায়ী হয়।
আপনি ব্যোমকেশবাবু তাই না? আপনি কি বলতে চান তা আমি বুঝেছি, কিন্তু আমি নিশানাথবাবুর দেহ ভালো করে পরীক্ষা করেছি, কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। মৃত্যুর সময় কাল রাত 10টা থেকে 11টার মধ্যে। আমার বিচারে কাল রাতে ঘুমন্ত অবস্থায় ওর মাথার শিরা ছিঁড়ে যায়, তারপর ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছে। যারা ব্লাড প্রেশারের রুগী তাদের মৃত্যু সাধারণত এইভাবেই হয়ে থাকে।
কিন্তু ওর পায়ে মোজা ছিল, সেটা লক্ষ্য করেছেন বোধহয়? এই দারুণ গরমে তিনি মোজা পরে শুয়েছিলেন, এ কথা কি বিশ্বাসযোগ্য?
দেখুন, যদিও এই ভাবনা আমার কাজের এখতিয়ারের বাইরে, তবু এটা নিয়ে ভাবা উচিত, নিশানাথবাবু এই গরমে মোজা পায়ে দিয়ে শুয়েছিলেন সেটা আমারও বিশ্বাস হয় না। কিন্তু আর কেউ তাকে ঘুমন্ত অবস্থায় মোজা পরিয়ে দিয়েছে তাই বা কি করে বিশ্বাস করা যায়? কেউ সে চেষ্টা করলে তিনি জেগে উঠতেন না? আপনার কি মনে হয় ব্যোমকেশবাবু?
আগে একটা কথা বলুন, ব্লাড প্রেশারের রোগী পায়ে মোজা পরলে ব্লাড প্রেশার বেড়ে যাবার সম্ভাবনা আছে কি?
তা আছে, কিন্তু মাথার শিরা ছিঁড়ে মারা যাবেই এমন কথা জোর দিয়ে বলা যায় না।
ডাক্তারবাবু, আপনি বুঝতেই পারছেন যে এই মৃত্যু নিয়ে এখনো যথেষ্ট ধোঁয়াশা আছে। আপনি দয়া করে স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেটটা দেবেন না, একবার পোস্টমর্টেম হওয়াটা খুব জরুরি।
তা আমি যাওয়ার সময় থানায় খবর দিয়ে যাচ্ছি আর অটোপসির ব্যবস্থাও করছি। আসি ব্যোমকেশবাবু, নমস্কার।
এই বলে ডাক্তার পাল বেরিয়ে গেলেন। ডাক্তার পাল বেরিয়ে যাওয়ার পর ভুজঙ্গধর বললেন,
পরীক্ষা করে দেখতেই পারেন, তবে কিছু পাবেন না।
আপনি কেন এই কথা বলছেন বলুন তো?
আমিও একসময় ডাক্তার ছিলাম ব্যোমকেশবাবু। যাই হোক।
এই বলে ভুজঙ্গধর বেরিয়ে গেলেন। এবার ব্যোমকেশ বিজয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
আপনি কি এখন একটু বিশ্রাম নিতে চান?
আমি কিছুতেই এখন শুয়ে থাকতে পারবো না ব্যোমকেশবাবু। কাকা?
আচ্ছা বেশ, তাহলে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি।
হ্যাঁ বলুন।
কালকে আপনি কলোনিতে কখন ফিরলেন?
5টার গাড়িতে।
কাকার সঙ্গে দেখা হয়েছিল?
কাকা বাগানে বেড়াচ্ছেন দেখেছিলাম, কিন্তু কথা হয়নি।
তাকে শেষ কখন দেখেছিলেন?
সেই শেষ, আর দেখিনি। সন্ধ্যের পর আমি এখানে আসছিলাম কাকার সঙ্গে কথা বলবার জন্য, কিন্তু বাইরে থেকে শুনতে পেলাম রসিকবাবুর সঙ্গে কাকার বচসা হচ্ছে।
রসিকবাবু, যিনি শাকসবজির দোকান দেখেন, তার সঙ্গে কি নিয়ে বচসা হচ্ছিল?
সব কথা শুনতে পাইনি ব্যোমকেশবাবু, কেবল কাকা বলছিলেন তোমাকে পুলিশে দেব। আমি আর ভেতরে এলাম না, ফিরে গেলাম।
রাতে খাবার সময় কাকার সঙ্গে দেখা হয়নি?
না, আমি সকাল সকাল খেয়ে আবার 8টার ট্রেনে কলকাতায় গিয়েছিলাম।
আবার কলকাতায় গিয়েছিলেন?
বিজয়ের শুষ্ক মুখ যেন আরো ক্লিষ্ট হয়ে উঠল। সে একটু বিদ্রোহের সুরে বলল,
হ্যাঁ আমার দরকার ছিল।
কখন ফিরলেন?
12টার পর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। আজ সকালে মুকুল এসে।
মুকুল?
মুকুল ভোরবেলায় এদিক দিয়ে যাচ্ছিল, কাকিমার চিৎকার শুনতে পেয়ে ছুটে এসে দেখে যে কাকিমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন আর কাকা মারা গেছেন। তখন মুকুল দৌড়ে গিয়ে আমাকে তুলল।
ব্যোমকেশ অন্যমনস্কভাবে সিগারেট মুখে দিতে গিয়ে থেমে গেল।
রসিকবাবু কোথায়?
রসিকবাবুকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না, তার ঘর খালি পড়ে আছে।
এই সময় ব্রজদাস কথা বললেন। তিনি এতক্ষণ জানলায় ঠেস দিয়ে নীরবে সমস্ত শুনছিলেন, এখন গলা খাঁকারি দিয়ে বললেন,
রসিকবাবু বোধ হয় কাল রাতেই চলে গেছেন। ওর কুঠি আমার পাশেই তো, মানে রাতে ওর ঘরে আলো জ্বলতে আমি দেখিনি।
তা হবে, হয়তো কাকার সঙ্গে বকাবকির পর
হয়তো ফিরে আসবেন। তা কলোনির আর সবাই যথাস্থানে আছেন তো, মানে নেপালবাবু?
আর সকলেই আছে।
বিজয়বাবু, এবার বলুন দেখি, নিশানাথ বাবুর মৃত্যু যে স্বাভাবিক নয় এই সন্দেহ আপনার হলো কেন?
প্রথমে ওর পায়ে মোজা দেখে। কাকা শীতকালেও মোজা পরতেন না, মোজা তার ছিলই না। দ্বিতীয়ত আমি ঘরে ঢুকে দেখলাম জানালা বন্ধ রয়েছে।
বন্ধ রয়েছে?
হ্যাঁ, ছিটকিনি লাগানো। কাকা কখনোই রাতে জানালা বন্ধ করে শোননি। তবে কে জানালা বন্ধ করল?
বুঝলাম। বিজয়বাবু, আপনাকে একটা ঘরের কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনার কাকার জীবনে কি কোনো গোপন কথা ছিল?
বিজয়ের চোখের মধ্যে যেন ভয়ের ছায়া পড়ল। সে অস্পষ্ট স্বরে বলল,
গোপন কথা? না, আমি তো তেমন কিছু জানি না।
না জানা আশ্চর্য নয়, হয়তো তাঁর যৌবনকালে কিছু ঘটেছিল, কিন্তু কোনোদিন সন্দেহ কি হয়নি?
না।
এই সময় দেখলাম বৈষ্ণব ব্রজদাস কখন নিঃসারে ঘর থেকে বেরিয়ে গেছেন। ভেতরের দরজা দিয়ে ভুজঙ্গধর বাবু এসে আমাদের মধ্যে দাঁড়ালেন। খাটো গলায় বললেন,
দময়ন্তী দেবীর জ্ঞান হয়েছে।
বিজয় ধর্মড় করে উঠে যাবার উপক্রম করতে ভুজঙ্গধর বাবু তাকে বললেন,
পোস্টমর্টমের কথা এখন দময়ন্তী দেবীকে না বলাই ভালো।
বিজয় চলে গেল। হাতের ঘড়ি দেখে ব্যোমকেশ বলল,
9:30, এখনো পুলিশ আসতে অনেক দেরি। চলো অজিত, একটু ঘুরে আসা যাক।
দুজনে বেরোলাম। দময়ন্তী দেবীর কান্নার শব্দ ভেসে আসছে। আমরা নিশানাথবাবুর বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে হাঁটতে শুরু করলাম। হঠাৎ ব্যোমকেশ আমাকে ইশারা করে বলল,
দময়ন্তী দেবীর জানালার নিচে দেখো।
আমি অবাক হয়ে দেখলাম যে দময়ন্তী দেবীর ঘরের জানালার নিচে মুশকিলের বউ নজর বিবি গুটিসুটি হয়ে বসে আছে।
জানালায় আড়ি পেতে শুনছিল, নিছক কৌতূহল হতে পারে, মেয়ে মানুষ তো। নিশানাথবাবু মারা গেছেন, অথচ ওরা বিশেষ কোনো খবর পায়নি। সরাসরি জিজ্ঞেস করবারও সাহস নেই, তাই হয়তো।
আমরা আবার হাঁটতে লাগলাম। দেখি পানুগোপাল নিজের ঘরের সামনে বসে হতাশা ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমাদের দেখে সে উঠে দাঁড়িয়ে কিছু যেন বলতে চাইল, কিন্তু পারল না। আমরা দাঁড়ালাম না, এগিয়ে চললাম। নেপালবাবুর বাড়ির সামনে এলাম। নেপালবাবু একটা খাতায় কি যেন লিখছিলেন। আমাদের দেখে খাতা বন্ধ করে চোখ পাকিয়ে অপ্রসন্ন স্বরে বললেন,
আপনারা?
ব্যোমকেশ ঘরে ঢুকে তক্তপোষের পাশে বসল।
নিশানাথবাবু চিঠি লিখে নিমন্ত্রণ করেছিলেন, আজ এসে দেখি এই ব্যাপার।
নেপালবাবু সতর্ক চোখে ব্যোমকেশকে লক্ষ্য করলেন।
আমরা তো একেবারে ঘাবড়ে গেছি, নিশানাথবাবু এমন হঠাৎ করে মারা যাবেন ভাবতেই পারিনি।
ব্লাড প্রেশারের রোগী ওইভাবেই মরে। নিশানাথ বড় একগুঁয়ে ছিল, কারুর কথা শুনত না। কতবার বলেছি,
আপনার সঙ্গে তো তার খুবই সদ্ভাব ছিল, তাই না?
হ্যাঁ, সদ্ভাব ছিল বই কি, তবে ওর একগুঁয়ের জন্য মাঝে মাঝে কথা কাটাকাটি হতো।
কথা কাটাকাটির কথায় মনে পড়ল, সেদিন আমাদের সামনে আপনি ওকে বলেছিলেন ভাঙব নাকি হাটে হাঁড়ি। তা থেকে আমার মনে হয়েছিল আপনি ওর জীবনের কোনো গুপ্ত কথা জানেন।
গুপ্ত কথা? আরে না, ও আপনার কল্পনা। রাগের মাথায় যা মুখে এসেছিল বলেছিলাম, ওর কোনো মানে হয় না। তা আপনারা এসেছেন, আজ তো এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, হবে বলেও মনে হয় না। মুকুলও অসুস্থ হয়ে পড়েছে।
হবারই কথা, উনি তো প্রথম জানতে পারেন, খুবই শক লেগেছে। আচ্ছা নেপালবাবু, কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি, আপনার মেয়ের সঙ্গে কি বিজয়বাবুর কোনো রকম
কি
কোনো রকম ঘনিষ্ঠতা?
কারুর সঙ্গে ঘনিষ্ঠতা করবার মেয়ে আমার নয়, তবে এখানে আসার কয়েক মাস পরে বিজয়ের সঙ্গে মুকুলের বিয়ের কথা তুলেছিলাম। বিজয় প্রথমটা রাজি ছিল, তারপর উল্টে গেল। বিজয়টা ঘোর নির্লজ্জ।
বিজয়বাবুর কি চরিত্রের দোষ আছে?
দোষ ছাড়া আর কি, স্বভাবের দোষ। ভালো মেয়ে ছেড়ে যারা নষ্ট কুলোটার পিছনে ঘুরে বেড়ায়, তাদের কি সচ্চরিত্র বলবো?
কথা শেষ হল না। ভুজঙ্গধর বাবু এসে বললেন,
আচ্ছা মুকুল এখন কেমন আছে?
যেমন ছিল তেমনি, নেতিয়ে পড়েছে মেয়েটা, তুমি একবার দেখবে।
আচ্ছা আমরাও তাহলে উঠি।
নেপালবাবু উত্তর দিলেন না, ভুজঙ্গধর বাবুকে নিয়ে ভেতরে চলে গেলেন। নেপালবাবুর খাতাটা তক্তপোষের ওপর পড়েছিল। ব্যোমকেশ চট করে সেটা তুলে নিয়ে তাড়াতাড়ি পাতা উল্টাল, তারপর খাতা যথাস্থানে রেখে দিয়ে বলল,
চলো।
বাইরে রাস্তায় এসে আমি জিজ্ঞেস করলাম, খাতায় কি দেখলে?
বিশেষ কিছু নয়, কলোনির সকলের নামের ফিরিস্তি, তার মধ্যে পানুগোপাল আর বনলক্ষ্মীর নামের পাশে ঢেরা। নেপালবাবু বোধহয় কালনেমির লঙ্কা ভাগ শুরু করে দিয়েছেন। ওর ধারণা হয়েছে উনি এবার কলোনির শূন্য সিংহাসনে বসবেন, পানুগোপাল আর বনলক্ষ্মীকে কলোনি থেকে তাড়াবেন, তাই তাদের নামে ঢেরা পড়েছে। কিন্তু ও কথা থাক, মুকুল আর বিজয়ের ব্যাপারটা বুঝলে?
খুব স্পষ্টভাবে কিছু বুঝিনি, কি ব্যাপার?
নেপালবাবুরা কলোনিতে আসার পর মুকুলের সঙ্গে বিজয়ের মাখামাখি হয়েছিল, বিয়ের সম্বন্ধ হয়েছিল, তারপর এলো বনলক্ষ্মী। বনলক্ষ্মীকে দেখে বিজয় তার দিকে ঝুঁকল, মুকুলের সঙ্গে বিয়েটা ভেঙে দিল।
কিন্তু বিজয় তো বনলক্ষ্মীর ইতিহাস জানে, প্রেম হলেও বিয়ে হবে কি করে?
বিজয় যদি জেনে শুনে বিয়ে করতে চায় কে বাধা দেবে?
নিশানাথবাবু নিশ্চয়ই বাধা দিয়েছিলেন।
সম্ভবত তিনি বনলক্ষ্মীকে স্নেহ করতেন ঠিকই, কিন্তু তার সঙ্গে ভাইপোর বিয়ে দিতে বোধহয় প্রস্তুত ছিলেন না। বড় জটিল ব্যাপার অজিত, যত দেখছি ততই বেশি জটিল মনে হচ্ছে। নিশানাথবাবুর মৃত্যুতে অনেকেরই সুবিধে হবে।
নিশানাথবাবুর মৃত্যু স্বাভাবিক নয় এই বিষয়ে তুমি নিঃসংশয়?
নিঃসংশয়। তাঁর ব্লাড প্রেশার তাঁকে পাহাড়ের কিনারায় এনে দাঁড় করিয়েছিল, তারপর পিছন থেকে কেউ ঠেলা দিয়েছে।
১১টার সময় পুলিশ ভ্যান এলো, তাতে কয়েকজন কনস্টেবল ও স্থানীয় থানার দারোগা প্রমোদ বরাট। হাত জোড় করে ব্যোমকেশকে নমস্কার করে গদগদ মুখে বলল,
আপনি ব্যোমকেশবাবু?
ব্যোমকেশ হাসি মুখে তাকে একটু দূরে নিয়ে গিয়ে নিশানাথবাবুর মৃত্যুর সন্দেহজনক হাল বয়ান করল। তারপর আমরা আবার নিশানাথ বাবুর ঘরে ঢুকলাম। বরাট মৃতদেহের কাছে গিয়ে দাঁড়াল এবং চাদর সরিয়ে মৃতদেহের ওপর চোখ বুলাল।
তাই মোজা দেখছেন, ওইটাই সন্দেহের মূল কারণ। আমি মৃতদেহ ছুঁইনি, পুলিশের আগে মৃতদেহ স্পর্শ করা অনুচিত হতো, কিন্তু মোজার তলায় কি আছে, পায়ে কোনো চিহ্ন আছে কিনা তা জানা দরকার।
বরাট নিশানাথবাবুর পায়ের মোজা খুলে ফেলল। ব্যোমকেশ ঝুঁকে পায়ের গোছ পর্যবেক্ষণ করল। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় পায়ের গোছের কাছে অল্প দাগ রয়েছে। বরাট বলল,
হ্যাঁ, বাঁধনের দাগ মনে হয়, কিন্তু এ থেকে কি অনুমান করা যেতে পারে?
অন্তত এটুকু অনুমান করা যেতে পারে যে নিশানাথবাবু মৃত্যুর আগে নিজে মোজা পরেননি, অন্য কেউ পরিয়েছে। আপনি মৃতদেহ নিয়ে যান, ডাক্তারকে বিশেষভাবে লক্ষ্য করতে বলবেন গায়ে কোথাও হাইপোডার্মিক সিরিঞ্জের চিহ্ন আছে কিনা।
বেশ,
আমরা আবার বাইরের ঘরে ফিরে এলাম। বরাট কনস্টেবলদের ডেকে মৃতদেহ ভ্যানে তোলার হুকুম দিল। বিজয় এতক্ষণ কোনো মতে নিজেকে শক্ত করে রেখেছিল, এখন মুখে হাত চাপা দিয়ে কাঁদতে লাগল। আমরাও বেরোবো ভাবলাম, এমন সময় বনলক্ষ্মী এসে দাঁড়াল। তার মুখ শুকনো, শ্রীহীন, পরনে ময়লা শাড়ির আঁচলে কালি ও হলুদের ছোপ। বলল,
রান্না হয়েছে, আপনারা খেয়ে যাবেন না?
না না, আমরা এখন ফিরে যাচ্ছি, খাওয়া থাক, এমনিতেই আপনাদের কষ্টের শেষ নেই, আমরা আর হাঙ্গামা বাড়াব না, আপনি বরং এদের ব্যবস্থা করুন।
এই বলে বিজয়ের দিকে ইঙ্গিত করল। বনলক্ষ্মী বিজয়ের কাছে এসে দাঁড়াল, ভারী গলায় বলল,
চলুন স্নান করে নেবেন।
আমরা বেরিয়ে এলাম। পুলিশ ভ্যান একটি শবদেহ এবং কয়েকটি জীবন্ত মানুষ নিয়ে কলকাতার উদ্দেশ্যে চলল। পথে বেশি কথা হল না, শুধু একসময় ব্যোমকেশ বলল,
রসিক দে নামে একটি লোক কলোনিতে থাকত, কাল থেকে সে নিরুদ্দেশ, খুব সম্ভবত দোকানের টাকা চুরি করেছে। বরাটবাবু, আপনি তার খোঁজ নেবেন, তার হাতের আঙুল কাটা, খুঁজে বার করা খুব একটা কঠিন হবে না।
বরাট নোটবুকে লিখে নিল। ঘণ্টাখানেক পরে বাড়ির সামনে আমাদের নামিয়ে দিয়ে পুলিশ ভ্যান চলে গেল। বিকেলবেলা তিনটের সময় ব্যোমকেশ বেরোল।
অজিত, একটু খোঁজ খবর নিতে বেরোচ্ছি, কারুর উপর আমার পক্ষপাত নেই, কলোনির অধিবাসীদের যার খবর পাব জোগাড় করব। আপাতত দেখি ডাক্তার ভুজঙ্গধর আর লাল সিং সম্বন্ধে কিছু সংগ্রহ করতে পারি কিনা, চলি হে।
ব্যোমকেশ বেরোনোর আধ ঘন্টা পরে টেলিফোন এলো, বিজয় ফোন করেছে। ওদিকের খবর ভালোই, তবে দময়ন্তী দেবী এখনো জাগেননি। অন্য খবরের মধ্যে ব্রজদাস গোসাইকে পাওয়া যাচ্ছে না, দুপুরের খাবারের আগেই তিনি উধাও হয়েছেন। ব্যোমকেশ ফিরল রাত 8:30 সময়, চেয়ারে বসে পরম তৃপ্তির একটা নিঃশ্বাস ফেলল, তারপর গলা চড়িয়ে হাঁকল,
পুটিরাম চা নিয়ে এসো।
ওকে বিজয়ের ফোনের কথা বললাম। কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে থেকে ব্যোমকেশ বলল,
একে একে নিভছে দেউটি, এইভাবে যদি চলতে থাকে তাহলে শেষ পর্যন্ত মুশকিল মিয়া ছাড়া আর কেউ থাকবে না। কিন্তু বাবাজি এত দেরিতে পালালেন কেন? পোস্টমর্টমের নাম শুনে ঘাবড়ে গেছেন
কি জানি। আচ্ছা, তোমার কি হলো বলো, ভুজঙ্গধর বাবুর খবর পেলে?
নতুন খবর বড় কিছু নেই, তিনি যা যা বলেছিলেন সবই সত্যি। চিনেপট্টিতে তাঁর ডিসপেন্সারি আর নার্সিং হোম ছিল, অনেক রোজগার করতেন, তারপরই দুর্মতি হল।
আর লাল সিং?
লাল সিং বছর দুই আগে জেলে মারা গেছে, তার স্ত্রীকে চিঠি দেওয়া হয়েছিল কিন্তু চিঠি ফিরে এসেছে, স্ত্রীর পাত্তা কেউ জানে না।
বাইরে তখন বৃষ্টি নেমেছে তুমুল, আর পুটিরাম চা এনে দিয়েছে। ব্যোমকেশ চায়ে একটা ছোট্ট চুমুক দিয়ে বলল,
এই বৃষ্টিটা যদি কাল রাত্রিরে হতো তাহলে নিশানাথবাবুর মোজা পরার একটা মানে পাওয়া যেত, মনে হতো উনি নিজেই মোজা পরেছেন, অন্তত সম্ভাবনাটা বাদ দেওয়া যেত না। ভাগ্যিস কাল বৃষ্টি হয়নি।
পরদিন সকালবেলা বরাট ও বিজয় এলো। বিজয়ের পা খালি, অশৌচের বেশ। ক্লান্তভাবে চেয়ারে বসল। ব্যোমকেশ বলল,
পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে?
সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। রক্তে কোনো বিষ নেই বা ওষুধের চিহ্ন পর্যন্ত নেই। মাথার মধ্যে হ্যামারেজ হয়ে মারা গেছেন। সিরিঞ্জের দাগ আছে কয়েকটা, কিন্তু সেগুলো মাসখানেক পুরনো। পায়ের দাগের ব্যাপারটা ফেলে দেওয়া যাচ্ছে না, কিন্তু ডাক্তার বলছে তার সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই।
দেহে কিছু পাওয়া যাবে আমার মনে করাটাই অন্যায় হয়েছিল।
তাহলে কি সোজাসুজি ব্লাড প্রেশার থেকে মৃত্যু হয়েছে?
কখনোই না। হত্যাকারী ব্লাড প্রেশারে সুযোগ নিয়েছে, তাই হত্যার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। আচ্ছা বরাটবাবু, চড়াই পাখির বাসা মেঝেই পড়েছিল, তা থেকে কিছু ধরতে পারলেন না?
না।
আপনাদের বলছি কিন্তু কথাটা যেন চাপা থাকে। খুনি নিশানাথবাবুর পায়ে দড়ি বেঁধে কড়িকাঠের আংটা থেকে ঝুলিয়ে দিয়েছিল। ব্লাড প্রেশার ছিলই, তার উপর শরীরের সমস্ত রক্ত নেমে গিয়ে মাথায় চাপ দিয়েছিল। মাথার শিরা ছিঁড়ে 5 মিনিটের মধ্যে মৃত্যু হল। তারপর খুনি তাকে নামিয়ে বিছানায় শুইয়ে দিল, কিন্তু আমাদের ভাগ্যবশে মোজা খুলে নিয়ে যেতে ভুলে গেল। চতুর অপরাধীরাও ভুল করে থাকে, নইলে তাদের ধরবার কোনো উপায় থাকত না।
এই বর্ণনা শুনে আমরা সবাই ভীষণ স্তম্ভিত হয়ে গেলাম। অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারলাম না। বিজয়বাবুর চোখ থেকে জল পড়তে শুরু করল। ইন্সপেক্টর বরাট নিস্তব্ধতা ভেঙে বলল,
কি ভয়ানক। এখন বুঝতে পারছি পাছে পায়ে দড়ির দাগ হয় তাই মোজা পরিয়েছিল। আংটায় দড়ি পড়াবার সময় ওপর থেকে চড়াই পাখির বাসা খসে পড়েছিল। ঘরে একটা টুল আছে, তাতে উঠে আংটায় দড়ি পড়াবার কোনোই অসুবিধা নেই। কিন্তু ব্যোমকেশবাবু, একটা কথা, এত কিছুতেও নিশানাথবাবুর ঘুম ভাঙল না?
নিশানাথবাবু বোধ হয় জেগেই ছিলেন। রাত 10টা থেকে 11টার মধ্যে এই ব্যাপার হয়েছিল। কাল ডাক্তার পাল তাই বলেছিলেন, রিপোর্ট থেকেও তাই পাওয়া যাচ্ছে।
তবে
তবে আর কি, জানা লোক নিশানাথবাবুকে খুন করেছে এটা তো বোঝাই যাচ্ছে। আমি ভেবেছিলাম হত্যাকারী ইনজেকশন দিয়ে প্রথমে তাকে অজ্ঞান করে তারপর ঝুলিয়ে দিয়েছে। আজকাল এমন অনেক ইনজেকশন বেরিয়েছে যাতে 2 মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে যায়, যেমন সোডিয়াম পেন্টিওথল। কিন্তু শরীরে যখন কোনো ছুঁচ ফোটানোর দাগ নেই, তার মানে স্যান্ড ব্যাগ।
অর্থাৎ
স্যান্ড ব্যাগ ঘাড়ের উপর মোলায়েম হাতে এক ঘা দিলেই অজ্ঞান হয়ে যাবে, অথচ ঘাড়ে দাগ থাকবে না।
কিন্তু কেন
তা তো এখনো জানি না। আরেকটা কথা বুঝতে পারছি না, মিসেস সেন রাত 10টা থেকে 11টার মধ্যে নিশ্চয়ই পাশের ঘরে ছিলেন, তিনি কিছু জানতে পারলেন না?
কাকিমা? না না, তিনি কিছু জানেন না, তিনি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলেন।
যাকে ও কথা থাক, যথাসময় সব প্রশ্নেরই জবাব পাওয়া যাবে। আপাতত বিজয়বাবু একটা কথা বলুন তো, নিশানাথবাবুর উত্তরাধিকারী কে?
আমি আর কাকিমা সমান ভাগ।
ব্যোমকেশ ও বরাটের মধ্যে একবার দৃষ্টি বিনিময় হল। বরাট ওঠবার উপক্রম করে বলল,
আজ তাহলে ওঠা যাক। বিজয়বাবুর এখনো অনেক কাজ, মৃতদেহ সৎকার করতে হবে।
ব্যোমকেশ বলল,
ও বেলা আমরা একবার কলোনিতে যাব। ও ভালো কথা, রসিকদের কোনো খবর পাওয়া গেল?
আমি লোক লাগিয়েছি, এখনো কোনো খবর পাওয়া যায়নি।
ব্রজদাসও ফেরেনি।
ইন্সপেক্টর বরাট, ব্রজদাসেরও খোঁজ নেবেন প্লিজ।
ইয়েস স্যার।
ওরা চলে গেলে ব্যোমকেশ প্রায় আধ ঘন্টা ঘাড় গুঁজে চেয়ারে বসে রইল। আমি দুটো সিগারেট শেষ করার পর আর চুপ থাকতে পারলাম না। বললাম, বিজয়কে কি মনে হয়, অভিনয় করছে নাকি?
এ যদি ওর অভিনয় হয় তাহলে ওর মতো অভিনেতা বাংলাদেশে নেই।
আচ্ছা, মোটরের টুকরো পাঠানোর সঙ্গে নিশানাথবাবুর মৃত্যুর কি কোনো সম্বন্ধ আছে?
থাকতেও পারে, আবার না থাকতেও পারে।
আচ্ছা, লাল সিং তো 2 বছর আগেই মরে গেছে, নিশানাথবাবুকে তবে মোটরের টুকরো পাঠাচ্ছিল কে?
তা জানি না, কিন্তু একটা ভুল করো না অজিত, মোটরের টুকরোগুলো যে নিশানাথবাবুর উদ্দেশ্যেই পাঠানো হচ্ছিল তার কিন্তু কোনো প্রমাণ নেই। তিনি নিজে তাই মনে করেছিলেন বটে, কিন্তু তা নাও হতে পারে।
তাহলে কার উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল? ব্যোমকেশ উত্তর দিল না। আমি তখন অন্য প্রশ্ন করলাম, এই সুনয়না উপাখ্যানের সঙ্গে নিশানাথবাবুর মৃত্যুর যোগাযোগ আছে নাকি?
থাকলেও কিছু দেখতে পাচ্ছি না। রমেন মল্লিক বলেছিল মুরারী দত্তকে সুনয়না মেরেছিল নিকোটিন বিষ খাইয়ে। নিশানাথবাবুকে মেরেছে কোনো এক পুরুষ।
পুরুষ?
হ্যাঁ, নিশানাথবাবু লম্বা চওড়া লোক ছিলেন না, তবু তাঁকে দড়ি দিয়ে কড়িকাঠ থেকে ঝুলিয়ে দেওয়া একজন স্ত্রী লোকের কর্ম নয়।
কিন্তু মোটিভ কি হতে পারে?
আমাকে নিশানাথবাবু ডেকেছিলেন, এইটাই হয়তো সবচেয়ে বড় মোটিভ। স্নানটা করে আসি।
এই বলে সে সিগারেট ধরিয়ে স্নান ঘরের দিকে চলে গেল। আমরা মোহনপুরের স্টেশনে যখন পৌঁছলাম তখনও গ্রীষ্মের বেলা অনেকখানি বাকি আছে। স্টেশনের বাইরে মুশকিল মিয়া দাঁড়িয়েছিল, আমাদের দেখে সেলাম করে বলল,
বিজয়বাবু আপনাকে লইয়া গাড়ি পাঠাইছেন।
আমরা গাড়িতে উঠলাম। ব্যোমকেশ বলল,
আচ্ছা আমাদের কিন্তু একবার থানা হয়ে যেতে হবে।
চলেন। আচ্ছা কর্তার মৃত্যু কেমন করে হইল? ওই যে পোস্টমর্টেম হয়েছে না?
সে কথা ডাক্তার জানেন। আচ্ছা মুশকিল মিয়া, তুমি তো আফিম খেয়ে ঝিমো, তুমি এত খবর পাও কি করে?
আমি ঝিমাইলে কি হইব কর্তা? আমার বিবি জানটার সাইর খান চোখ, সাইর খান কান, তার চোখ খান এড়াইয়া কিছু হইবার জো নাই। আমি সব খবর পাই। একটা কিছু যে ঘটব তা আগেই বুঝছিলাম। ওই মাইয়া মানুষ লইয়া লটখট, বুঝলেন? মাইয়া মানুষ নিয়া লটখট। রাতের আন্ধারে হে হ্যার ঘরে যায়, সে তার ঘরে যায়। এই হগল নষ্টমীতে কি ভালো হয় কর্তা? হয় না, হয় না।
কে কার ঘরে যায়?
তার কারে ভাদ্যমুকন্ত কর্তা। মাইয়া লোকগুলি দুষ্ট হয় বেশি, মরদের সর্বনাশের জন্যই তো খোদা হ্যাগ বানাইছেন।
মানে তুমি বলতে চাও রাতে কলোনির মেয়েরা লুকিয়ে পুরুষদের ঘরে যায়? কে কার ঘরে যায় বলতে পারো?
তা কেমনে কই কর্তা, আন্ধারে কি কারো মুখ দেখা যায়? তবে ভিতর ভিতর নষ্টামি চলতাছে। অহন্ত কর্তাবাবু নাই, বড় বুবিও সাদা সিধা মাইয়া, অহন তো বাড়াবাড়ি হইবই, মাইয়া লোক জোয়ান মরদের ঘরে যাইব।
আমি মনে মনে হিসেব করলাম, জোয়ান মরদের মধ্যে আছে বিজয়, রসিক আর পানুগোপাল, ডাক্তার ভুজঙ্গধরকেও ধরা যেতে পারে। ব্যোমকেশ আর প্রশ্ন করল না। আমরা কিছুক্ষণ পরে থানায় পৌঁছলাম। বরাটকে ব্যোমকেশ সুনয়না এবং মোটরের টুকরো সংক্রান্ত সমস্ত কথা জানালো। তারপর বলল,
আপাতত দুটো কাজ করা দরকার। এক, কলোনির সকলের হাতে টিপ নিতে হবে। দ্বিতীয় কাজ, আমরা কলোনিতে যাচ্ছি, আপনিও চলুন। আপনার সামনে আমি কলোনির প্রত্যেককে প্রশ্ন করব, আপনি শুনবেন এবং দরকার হলে নোট করবেন।
আচ্ছা বেশ।
টিপ নেবার সরঞ্জাম সহ একজন হেড কনস্টেবল আমাদের সঙ্গে চলল। সন্ধে হয় হয় এমন সময় কলোনিতে পৌঁছলাম। বাড়ির সামনে দাঁড়িয়ে ভুজঙ্গধর বাবু বিজয়ের সঙ্গে কথা বলছিলেন। বরাট পুলিশি গাম্ভীর্যের সঙ্গে বলল,
আপনাদের সকলের হাতে টিপ দিতে হবে, পুরুষ মহিলা সবার।
কলোনি থেকে যেভাবে একে একে লোক খসে পড়ছে তাই এই সতর্কতা। আশা করি কারুর আপত্তি হবে না, কারণ যিনি আপত্তি করবেন স্বভাবতই তাঁর ওপর সন্দেহ হবে। ভুজঙ্গধর বাবু, আপনার আপত্তি নেই তো?
বিন্দুমাত্র না। আসুন দেখছি আমি ভুল করেছিলাম। আঙুলের ছাপ যখন নেওয়া হচ্ছে তখন লাশ পরীক্ষায় নিশ্চয়ই কিছু পাওয়া গেছে।
ভুজঙ্গবাবু আরেকটা কথা, টিপ নেবার সময় সকলকে বলে দেবেন যেন আধ ঘন্টা পরে এই বাড়িতে আসেন, দু চারটে প্রশ্ন করব।
ভুজঙ্গধরবাবু কনস্টেবলকে নিয়ে চলে গেলেন। আমরা বসবার ঘরে ঢুকলাম। বিজয় আলো জ্বালিয়ে দিল।
যারা সাক্ষী দিতে আসবেন তারা এ ঘরে বসবেন আর পাশের ঘরে আমরা বসব। প্রত্যেককে আলাদা আলাদা করে ডেকে প্রশ্ন করা হবে।
নিশানাথ যে ঘরে শুতেন সেখানেই টেবিল পাতা হয়েছে। টেবিলের দুপাশে দুটো চেয়ারে ব্যোমকেশ ও বরাট বসে আছে, মাঝে একটা খালি চেয়ার। আমি দরজার কাছে টুল নিয়ে বসেছি। দুটো ঘরের দিকেই আমার দৃষ্টি আছে। প্রথম এলেন দময়ন্তী দেবী, বিজয় তাকে নিয়ে এলেন। বিধবার বেশ, দেহে অলংকার নেই, মাথায় সিঁদুর নেই, সুন্দর মুখখানি মোমের মতো ধূসর। বিজয় চেয়ারের পেছনে দাঁড়িয়ে তার দু কাঁধের উপর হাত রেখে বলল,
আমি যদি এখানেই থাকি আপনাদের আপত্তি হবে কি?
থাকুন। দেখুন দময়ন্তী দেবী, আমরা আপনাকে বেশি কষ্ট দেব না, শুধু দু চারটি প্রশ্ন করব যার আপনি ছাড়া আর কেউ উত্তর দিতে পারবে না। আপনাদের বিয়ে হয়েছিল কতদিন আগে?
10 বছর আগে।
আপনাদের যখন বিয়ে হয় নিশানাথবাবু তখন চাকরিতে ছিলেন, তাই তো?
না, তারপরে।
কিন্তু কলোনি তৈরি হবার আগে?
হ্যাঁ।
তাহলে বিয়ের সময় নিশানাথবাবুর বয়স ছিল 47 বছর?
হ্যাঁ।
মাফ করবেন, আপনার এখন বয়স কত?
29।
বিজয়বাবু কবে থেকে আপনাদের কাছে আছেন?
আমার 10 বছর বয়সে মা বাবা মারা যান, সেই থেকে আমি কাকার কাছেই আছি।
আপনার এখন বয়স কত?
25।
বিজয় যেন ভেতরে ভেতরে অত্যন্ত উত্তেজিত, কিন্তু প্রাণপণে সেটা চাপার চেষ্টা করছে। ব্যোমকেশ নিশ্চয়ই তা লক্ষ্য করেছে, কিন্তু সে নির্লিপ্তভাবে আবার প্রশ্ন করল,
বছর দুই আগে আপনি কলকাতার একটি গার্লস স্কুলে ভর্তি হয়েছিলেন, কি নাম স্কুলটার?
সেন্ট মার্থা।
হঠাৎ স্কুলে ভর্তি হবার কি কারণ?
ইংরেজি শেখবার ইচ্ছে হয়েছিল।
মাস আষ্টেক পরে ছেড়ে দিয়েছিলেন?
হ্যাঁ, আর ভালো লাগছিল না।
পরশু রাতে আপনি খাওয়া সেরে রান্নাঘর থেকে কখন ফিরে এসেছিলেন?
প্রায় 10টা।
নিশানাথবাবু তখন কোথায় ছিলেন?
শুয়ে পড়েছিলেন।
ঘর অন্ধকার ছিল?
হ্যাঁ।
জানালা খোলা ছিল?
বোধহয় ছিল, লক্ষ্য করিনি।
সদর দরজা তখন নিশ্চয়ই বন্ধ হয়ে গিয়েছিল?
হ্যাঁ।
আপনি বাড়িতে এলেন কি করে?
পিছনের দরজা দিয়ে।
সেই রাতে তারপর আপনি কি করলেন?
শুয়ে পড়লাম।
নিশানাথবাবু তখন ঘুমোচ্ছিলেন, অর্থাৎ বেঁচেছিলেন?
হ্যাঁ।
কি করে বুঝলেন যে উনি বেঁচেছিলেন?
নিঃশ্বাস পড়ছিল।
সুনয়না নামের কোনো মেয়েকে আপনি চেনেন?
না।
কিছুদিন থেকে আপনার বাড়িতে কেউ মোটরের টুকরো ফেলে দিয়ে যায়, এ বিষয়ে কিছু জানেন?
যা সকলে জানে তাই জানি।
মাফ করবেন, আপনার জীবনে কোনো গুপ্ত কথা আছে?
না।
নিশানাথবাবুর জীবনে কোনো গুপ্ত কথা ছিল?
জানি না।
বেশ, আর কোনো প্রশ্ন নেই। বিজয়বাবু, এবার ওকে নিয়ে যান।
বিজয় দময়ন্তী দেবীর হাত ধরে তুলে পাশের ঘরে নিয়ে গেল। দেখলাম তার পা কাঁপছে। ইতিমধ্যে বসার ঘরে জনসমাগম হয়েছে। প্রথমে এলো পানুগোপাল, তারপর মুকুল এবং নেপালবাবু। মুকুলের মুখে শঙ্কিত উদ্বেগ, সে একবার এদিক ওদিক দেখল, তারপর বাবাকে কি যেন একটা বলল। সব শেষে এলো বনলক্ষ্মী। তার মুখ শুকনো, তাকে দেখে মুকুল গভীর বিতৃষ্ণা নিয়ে মুখ ফেরাল। এদিকে বিজয় ফিরে এলো।
বিজয়বাবু, আপনাকে অল্প কিছু জিজ্ঞেস করবার আছে, সেরে ফেলি। কিছুদিন আগে নেপালবাবুর মেয়ে মুকুলের সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ হয়েছিল, আপনি প্রথমে রাজি ছিলেন, তারপর হঠাৎ মত বদলালেন কেন?
ওটা আমার ব্যক্তিগত কথা, ওর সঙ্গে কাকার মৃত্যুর কোনো সম্পর্ক নেই।
পরশু বিকেলবেলা আপনি কলকাতা থেকে ফিরে এসে রাত্রে আবার কলকাতা গিয়েছিলেন কেন?
আমার ব্যক্তিগত দরকার ছিল।
বিজয়বাবু, আপনার ব্যক্তিগত কথা জানবার কৌতূহল আমার নেই, একেবারে নেই, বিশ্বাস করুন। আপনার কাকার মৃত্যু সম্বন্ধে অনুসন্ধান করবার জন্য আপনি আমাদের ডেকেছেন। এখন আপনি যদি আমাদের কাছে কথা গোপন করেন, তাহলে আমাদের অনুসন্ধান করে লাভ কি বলুন?
আমি বলছি এর সঙ্গে কাকার মৃত্যুর কোনো সম্বন্ধ নেই।
সে বিচার আমাদের হাতে ছেড়ে দিলে ভালো হয় নাকি?
বেশ, শুনুন তাহলে। পরশু বিকেলে কলকাতা থেকে ফিরে একটা চিঠি পেলাম, বেনামি চিঠি। তাতে লেখা ছিল আপনি ডুবে ডুবে জল খাচ্ছেন, যদি বিপদে পড়তে না চান তাহলে আজ রাত 10টার সময় হক সাহেবের বাজারে চায়ের দোকানে থাকবেন, একজনের সম্বন্ধে অনেক কথা জানতে পারবেন আপনি। আমি এই চিঠি পেয়ে গিয়েছিলাম, কিন্তু যে চিঠি লিখেছিল সে নিজেই এলো না। 11টা পর্যন্ত অপেক্ষা করে আমি ফিরে এলাম।
চিঠি আপনার কাছে আছে?
না, ছিঁড়ে ফেলে দিয়েছি।
আপনি যে পরশু রাতে কলকাতায় গিয়েছিলেন তার কোনো সাক্ষী আছে?
না, সাক্ষী রেখে যাইনি আমি, আমি চুপি চুপি গিয়েছিলাম।
স্টেশনে গেলেন কিসে, পায়ে হেঁটে?
না, কলোনির একটা সাইকেল আছে, ওটাই নিয়ে গিয়েছিলাম।
আচ্ছা, আপনি ডুবে ডুবে জল খাচ্ছেন, তার মানে কি?
জানি না।
বেনামি চিঠিতে ছিল একজনের সম্বন্ধে অনেক কথা জানতে পারবেন, এই একজনটি কে? কারো নাম ছিল না?
না, নাম ছিল না।
তবে গেলেন কেন?
কে বেনামি চিঠি লিখেছে সেটা দেখার জন্য।
ও, কিছু মনে করবেন না, আপনি যে দোকান দেখাশোনা করেন তার টাকার হিসেবে কি গরমিল হয়েছে?
হ্যাঁ, হয়েছে। আমার কাকার টাকা, আমার টাকা, আমি নিয়েছি।
কত টাকা?
হিসেব করে নিইনি, 2-3 হাজার হবে।
টাকা নিয়ে কি করলেন?
টাকা নিয়ে মানুষ কি করে? মনে করুন রেস খেলে উড়িয়ে দিয়েছি।
রেস খেলে ওড়াননি, যাই হোক, আর কিছু জানবার নেই। অজিত বনলক্ষ্মীকে আসতে বলো, আর যদি ভুজঙ্গধর বাবু এসে থাকেন তাঁকেও।
এরপর ভুজঙ্গবাবু দরজার সামনে এসে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে বললেন,
দন্তরুচি কৌমুদী।
ভুজঙ্গবাবু কি বললেন সেটা জিজ্ঞেস করার আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। বনলক্ষ্মী হঠাৎ চিৎকার করে উঠে পর মুহূর্তে দরজাটা ধরে মাটিতে লুটিয়ে পড়লেন।
শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানা। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল এন্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। তাহলে বাকিটা শোনা যাক।
আমরা তিনজন চেয়ার থেকে উঠে বনলক্ষ্মীর দিকে দৌড়ে গেলাম। বনলক্ষ্মীর কপালের ডান দিকে কেটে গিয়ে রক্ত পড়ছে। ডাক্তার ভুজঙ্গ এসে বনলক্ষ্মীর পাশে হাঁটু গেড়ে বসলেন, ওকে পরীক্ষা করলেন।
সামান্য জখম, অজ্ঞান হবার মতো নয়।
হ্যাঁ, কিন্তু জখম হলো কি করে?
তা কি করে জানবো, বোধহয় জানলার বাইরে থেকে কেউ একটা ইট পাটকেল কিছু ছুঁড়েছিল, তাই লেগেছে।
বরাট পকেট থেকে টর্চ বের করে তাড়াতাড়ি বেরিয়ে গেল। ব্যোমকেশ ভুজঙ্গধর বাবুকে জিজ্ঞেস করল,
এখন একে নিয়ে কি করা যায়?
ভুজঙ্গধর বাবু একটা মুখভঙ্গি করলেন, তারপর বনলক্ষ্মীকে তুলে নিয়ে বললেন,
আমি ওকে ওর ঘরে নিয়ে যাচ্ছি, বিছানায় শুয়ে মুখে জলের ঝাপটা দিলেই জ্ঞান হবে। যেখানটা কেটে গেছে সেখানটা টিংচার আয়োডিন দিয়ে বেঁধে দিলেই হবে। আপনারা কাজ চালান, আমি পাঁচ মিনিটের মধ্যেই আসছি।
বিজয় বলল,
চলুন আমিও আপনার সঙ্গে যাই।
দুজনে বেরিয়ে গেলেন। বেরোতে বেরোতে শুনলাম ভুজঙ্গবাবু বিজয়কে বলছেন,
আপনি বরং এক কাজ করুন, আমার ঘর থেকে টিংচার আয়োডিনের শিশি আর ব্যান্ডেজটা নিয়ে আসুন তো।
অজিত, তুমি তো উপস্থিত ছিলে, কি হয়েছিল বলো দেখি।
যা যা হয়েছে তাই বললাম, দন্তরুচি কৌমুদীও বাদ দিলাম না। শুনে ব্যোমকেশ ভুরু কুঁচকে রইল। বরাট ফিরে এসে বলল,
না কাউকে দেখতে পেলাম না। জানলার বাইরে মানুষের পায়ের দাগ রয়েছে, কিন্তু কাঁচা দাগ বলে মনে হল না। ইটপাটকেল অবশ্য অনেক পড়ে আছে।
যেখানে বনলক্ষ্মী অজ্ঞান হয়ে পড়েছিল সেখানে একটা বাঁকা কালো জিনিস আলোয় চিকমিক করছিল। ব্যোমকেশ উঠে গিয়ে সেটা তুলে নিয়ে আলোর কাছে ধরে বলল,
ভাঙা কাচের চুড়ি, বোধহয় বনলক্ষ্মী পড়ে যাবার সময় চুড়ি ভেঙেছে।
চুড়ির টুকরো বরাটকে দিয়ে ব্যোমকেশ আবার এসে বসল। নেপালবাবুকে লক্ষ্য করে বলল,
নেপালবাবু, যে রাতে নিশানাথবাবু মারা যান সেই রাতে দশটা থেকে এগারোটার মধ্যে আপনি কোথায় ছিলেন?
দাবা খেলছিলাম।
এই সময় ঘরের কোণে পানু গোপালের উপর চোখ পড়ল। সে কানের তুলো খুলে ঘাড় বেঁকিয়ে একাগ্রভাবে শোনার চেষ্টা করছে।
দাবা খেলছিলেন কার সঙ্গে?
মুকুলের সঙ্গে।
উনি দাবা খেলতে জানেন?
জানে কিনা একবার খেলে দেখুন না।
না না, তার দরকার নেই। তা আপনারা যখন খেলছিলেন সেখানে কেউ উপস্থিত ছিল?
কেউ না। নিশানাথ যে সেই সময় মারা যাবে তা তো জানতাম না, জানলে সাক্ষী জোগাড় করে রাখতাম।
সেই রাতে আপনারা এদিকে আসেননি?
এদিকে আসবো কি জন্যে, গরমে রাতে ঘুম আসে না, তাই দাবা খেলছিলাম।
তাহলে সেই রাতে এ বাড়িতে কেউ এসেছিল কিনা সেটা আপনারা বলতে?
বলতে পারবো না।
হঠাৎ ঘরের কোণে পানু গোপাল উঠে দাঁড়ালো। তার মুখ লাল হয়ে উঠেছে, চোখ দুটো জলজল করছে। সে প্রাণপণে একটা কিছু বলবার চেষ্টা করল, কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোল না।
আপনি কি কিছু বলবেন?
পানু গোপাল ঘাড় নেড়ে আবার কথা বলার চেষ্টা করল, কিন্তু পারল না।
যত সব হাবাকালার কাণ্ড।
দরজার কাছে একটা শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে দেখলাম ভুজঙ্গধর বাবু ফিরে এসেছেন এবং তীক্ষ্ণ চোখে পানু গোপালকে দেখছেন। তিনি এগিয়ে এসে বললেন,
পানু বোধহয় কিছু বলবার চেষ্টা করছিল, কিন্তু ও এখন উত্তেজিত হয়েছে, কিছু বলতে পারবে না। পরে ঠান্ডা হলে হয়তো।
ওদিকের খবর কি?
বনলক্ষ্মীর জ্ঞান হয়েছে, কপাল ড্রেস করে দিয়েছি।
বিজয়বাবু কোথায়?
বনলক্ষ্মীর কাছেই আছেন।
নেপালবাবু উঠে দাঁড়ালেন, কর্কশ্বরে বললেন,
আপনাদের জেরা আশা করি শেষ হয়েছে, আমরা কি এবার যেতে পারি?
একটু দাঁড়ান। আচ্ছা মুকুল, আপনি কখনো সিনেমায় অভিনয় করেছেন?
মুকুলের মুখ শুকিয়ে গেল, সে ত্রস্ত চোখে চারিদিকে তাকিয়ে বলল,
আমি না, আমি কখনো সিনেমায় অভিনয় করিনি।
কে বলে আমার মেয়ে সিনেমা করে? যত সব মেচুক ছোট লোকের দল।
আপনার মেয়েকে সিনেমা স্টুডিওতে যাতায়াত করতে দেখেছে এমন সাক্ষীর অভাব নেই নেপালবাবু।
সিনেমা স্টুডিওতে আমি কয়েকবার গিয়েছি সত্যি, কিন্তু অভিনয় আমি করিনি। চলো বাবা।
এই বলে মুকুল নেপালবাবুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন।
রমেনবাবু ঠিকই ধরেছিলেন। যাক, ভুজঙ্গধরবাবু, আপনাকেও একটি মাত্র প্রশ্ন করব। সেই রাতে 10টা থেকে 11টার মধ্যে আপনি কোথায় ছিলেন?
আমি খাওয়া দাওয়ার পর নিজের ঘরে আলো নিভিয়ে বসে অনেকক্ষণ সেতার বাজিয়েছিলাম। সাক্ষী সাবুদ আছে কিনা জানি না।
বোমকেশ উঠে পড়ল, বরাটকে বলল,
চলুন বনলক্ষ্মীকে দেখে আসি।
আমরা তিনজন বনলক্ষ্মীর ঘরে গিয়ে দেখলাম উনি শুয়ে আছেন, আর খাটের পাশে একটা চেয়ারে বিজয়বাবু বসে আছেন। আমাদের ঢুকতে দেখেই বিজয়বাবু বললেন,
ওকে এখন জেরা করবেন না, এই সবে জ্ঞান ফিরেছে।
ভয় নেই, আমরা শুধু ওনাকে দেখতে এসেছি। আর বিজয়বাবু, আপনাকে আমাদের একটা কাজ করে দিতে হবে। পানু গোপাল আমাদের কিছু বলতে চায়, কিন্তু উত্তেজনার ফলে বলতে পারছে না। আপনি এখন ওকে গিয়ে শান্তভাবে জিজ্ঞেস করুন ও আমাদের ঠিক কি বলতে চাইছিল।
ঠিক আছে, আমি যাচ্ছি।
বিজয় চলে গেলেন। দুজনে খাটের পায়ের কাছে দাঁড়ালাম। ক্ষুদ্র নিরাভরণ ঘর, লোহার খাট ছাড়া বলতে গেলে আর কিছুই নেই। বোমকেশ বনলক্ষ্মীকে বলল,
আপনাকে উঠতে হবে না, শুয়ে থাকুন।
আমি যে কোথায় আপনাদের বসতে দেব?
আপনাকে ব্যস্ত হতে হবে না। এখন বলুন তো কি হয়েছিল, বাইরে থেকে কেউ ঢিল শুনেছিল?
কিছু জানি না, জানলার গড়ার ধরে দাঁড়িয়েছিলাম, তারপর আর কিছু মনে নেই। জ্ঞান হলো ডাক্তারবাবুর 3-4 আয়োডিনের জল উনিতে।
কপাল ছাড়া আর কোথাও লেগেছে নাকি?
হাতে কাচের চুড়ি ছিল, ভেঙে গেছে। হাতে একটু আঁচড় লেগেছে, বোধহয় হাতটা মাথার কাছে ছিল, ওই একসঙ্গেই লেগেছে।
তা হতে পারে। প্রথমে বোধহয় ইঁট আপনার হাতে লেগেছিল, তাই মাথায় বেশি চোট লাগেনি। আচ্ছা, কে ইঁট ছুঁড়তে পারে বলুন তো? কলোনিতে এমন কেউ আছে কি যে আপনার প্রতি প্রসন্ন নয়?
মুকুল আর নেপালবাবু আমাকে পছন্দ করেন না। তাছাড়া
ভুজঙ্গধরবাবুও আপনার ওপর সন্তুষ্ট নন। ভুজঙ্গধরবাবু হয়তো আপনাকে দেখতে পারেন না, কিন্তু সেজন্য ওর কর্তব্যে ত্রুটি হয় না।
না, তা হয় না। আমার কপালে খুব 3-4 আয়োডিন ঢেলেছেন।
যাক, ব্রজদাস বাবাজি আর রসিকবাবুর সঙ্গে আপনার কোন রকম অসদ্ভাব?
ব্রজদাস ঠাকুর খুব ভালো লোক ছিলেন, আমাকে স্নেহ করতেন। কেন যে কাউকে কিছু না বলে চলে গেলেন।
আর রসিকবাবু?
রসিকবাবুকে আমি দেখেছি এই পর্যন্ত, কখনো কথা হয়নি। তিনি মিশুকে লোক ছিলেন না, নিজের কাজ নিয়েই থাকতেন।
এবার আমার বাঁধা বুলিটা আওড়েনি। সেই রাতে 10টা 11টার মধ্যে আপনি কোথায় ছিলেন?
কাকাবাবুর মৃত্যু তাহলে সেই রাতে রান্নাঘর থেকে খাওয়া দাওয়া সেরে ফিরে আসার পর আমি অনেকক্ষণ কলের সেলাই করেছিলাম।
বাইরের ঘরে একটা পায়ে চালানো সেলাইয়ের মেশিন দেখেছি। এর আগে নিশানাথবাবু বনলক্ষ্মীকে দর্জিখানার পরিচারিকা বলে উল্লেখ করেছিলেন, মনে পড়ল।
আপনি তো কলোনির সকলের জামা কাপড় সেলাই করেন, অনেক কাজ জমা হয়ে গিয়েছিল বুঝি?
না, কাজ বেশি জমা হয়নি। কাকাবাবুর জন্য সিল্কের একটা ড্রেসিং গাউন তৈরি করছিলাম।
আচ্ছা বলুন দেখি, আপনি সেই রাতে যখন সেলাইয়ের কল চালাচ্ছিলেন, তখন ভুজঙ্গধরবাবুকে সেতার বাজাতে শুনেছিলেন? ওর ঘর তো আপনার পাশেই।
না, আমি কিছু শুনিনি, কানের কাছে কল চলছিল, শুনবো কি করে?
শুধু যে ভুজঙ্গধরবাবু আপনাকে দেখতে পারেন না তা নয়, আপনিও তাকে দেখতে পারেন না। ভুজঙ্গধরবাবু সেই রাতে নিজের ঘরে বসে সেতার বাজাচ্ছিলেন, অন্তত তিনি তাই বললেন। এবার আপনি যদি না শুনে থাকেন তাহলে বলতে হবে উনি মিথ্যে কথা বলছেন।
এবার বনলক্ষ্মীর মুখের ভাব সম্পূর্ণ পরিবর্তিত হল। লজ্জা ও অনুতাপ ভরা মুখে সে বোমকেশের হাত ধরে আবেগ ভরা কণ্ঠে বলে উঠল,
না না, উনি সেতার বাজাচ্ছিলেন, আমি কল চালাবার ফাঁকে ফাঁকে শুনেছিলাম।
বোমকেশ তার হাতটা দুহাতের মধ্যে নিয়ে বলল,
তবে যে আগে বললেন শোনেননি?
উনি আমার সঙ্গে যেরকম ব্যবহার করেন।
এরকম ব্যবহার করার কোনো কারণ আছে কি?
বনলক্ষ্মী হাত ছাড়িয়ে নিয়ে একবার কপালের উপর আঙুল বুলিয়ে নিয়ে বলল,
সে আপনার শুনে কাজ নেই।
কিন্তু আমার যে জানা দরকার।
আমার কথা বোধহয় শুনেছেন। নিজের দোষে ইহকাল পরকাল নষ্ট করেছি। কাকাবাবু আশ্রয় দিয়েছিলেন, তাই নইলে আমি এখানে আশ্রয় পাবার পর ডাক্তারবাবু আমার সঙ্গে খুব সদয় ব্যবহার করেছিলেন। উনি খুব মিশুকে, ওকে আমার খুব ভালো লাগত। উনি চমৎকার সেতার বাজাতে পারেন। আমার ছেলেবেলা থেকেই গান বাজনার দিকে ঝোঁক, কিন্তু কিছু শিখতে পারিনি। একদিন ওর কাছে গিয়ে বললুম আমি সেতার শিখব, আমাকে শেখাবেন? উনি যে প্রস্তাব করলেন তাতে ছুটে পালিয়ে এলাম। আমি জীবনে একবার ভুল করেছি বোমকেশ বাবু, তাই উনি মনে করেন আমি আমি
ভুজঙ্গধর বাবু তো খাসা মানুষ, তাই কথা কেউ জানে?
আমি কাউকে কিছু বলিনি, এ কথা কি বলবার? বললে কেউ বিশ্বাস করত না যে মেয়ের একবার বদনাম হয়েছে।
বাইরে পায়ের শব্দ হল। বনলক্ষ্মী চমকে ত্রস্ত স্বরে ফিসফিস করে বলল,
উনি মানে বিজয়বাবু আসছেন হয়তো, ওকে যেন কিছু বলবেন না, উনি রাগী মানুষ।
ভয় নেই,
এই বলে ব্যোমকেশ উঠে দাঁড়াল। দরজার কাছে বিজয়ের সঙ্গে দেখা হল।
কি হল, পানুগোপালের কাছ থেকে কিছু বার করতে পারলেন?
কিছুই না, পানুটা ইডিয়েট, হয়তো ওর কিছুই বলবার নেই, যখন বলতে পারবে তখন দেখা যাবে অতি তুচ্ছ কথা, আপনাদের কোনো কাজেই লাগবে না। দেখি কাল সকালে আরেকবার চেষ্টা করে দেখব।
আচ্ছা আজ চলি তাহলে।
আসুন, দরকার হলে কাল টেলিফোন করব।
বিজয় রয়ে গেল, আমরা বেরিয়ে এলাম। বরাট টর্চ জ্বালল। পাশের যে জানলা দিয়ে বনলক্ষ্মী শোবার ঘর দেখা যায় তার নিচে একটা কালো কাপড় ঢাকা মূর্তি বোধহয় লুকিয়েছিল। টর্চের আলো সেদিকে পড়তেই প্রেত মূর্তির মতো একটা ছায়া যেন সরে গেল, তারপর গাছপালার মধ্যে অদৃশ্য হয়ে গেল। ব্যোমকেশ বিদ্যুৎ বেগে বরাটের হাত থেকে টর্চ কেড়ে নিয়ে ছুটতে শুরু করল। আমরা ওকে অনুসরণ করে কিছু দূর গেলাম, তারপর দেখলাম ব্যোমকেশ ফিরে আসছে।
ধরতে পারলাম না, নেপাল বাবুর ঘরের পেছন পর্যন্ত গিয়ে হঠাৎ মিলিয়ে গেল। কে আন্দাজ করতে পারলাম না, তবে একজন মহিলা। দৌড়বার সময় মনে হল বাতাসে গোলাপি আতরের গন্ধ পেলাম। একবার চুড়ি কিংবা চাবির আওয়াজও যেন কানে এলো।
কে হতে পারে?
মুকুল হতে পারে, মুশকিলের বিবি হতে পারে, আবার দময়ন্তী দেবীও হতে পারেন। চলুন, 9:30 বেজে গেছে।
বরাট স্টেশন পর্যন্ত আমাদের পৌঁছে দিতে এলো, ট্রেন তখনও আসেনি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ব্যোমকেশ বলল,
আপনাকে আর একটা কাজ করতে হবে। তার আগে বলি ইন্সপেক্টর বরাট, আপনি প্লিজ ভাববেন না যে আমি আপনার উপর সর্দারি করছি।
কি কাজ করতে হবে বলুন না।
গুপ্তচর লাগাতে হবে। কলোনি থেকে কে কখন কলকাতায় যাচ্ছে তার খবর আমার দরকার। যেই খবর পাবেন সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করবেন।
আচ্ছা বেশ, ওই যে আপনাদের গাড়ি এসে পড়েছে, ও হ্যাঁ, রসিকদের সবজির দোকানের হিসেবপত্র দেখবার ব্যবস্থা করেছি। যদি সত্যি ও চুরি করে থাকে ওর নামে ওয়ারেন্ট বের করব।
আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের ফাঁকা কামরায় ব্যোমকেশ একটা বেঞ্চিতে চিত হয়ে শুয়ে আলোর দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ উঠে বসে সিগারেট ধরাতে ধরাতে বলল,
চিড়িয়াখানাই বটে।
হঠাৎ এ কথা কেন?
কর্তার ভাইপো খুড়োর তহবিল ভেঙে সগর্বে সেটা প্রচার করে, বোষ্টম ফেরারি হয়, গাড়োয়ানের বউ আড়ি পাতে, চিড়িয়াখানা আর কাকে বলে?
আজকের অনুসন্ধানে কিছু পেলে?
এইটুকু পেলাম যে সবাই মিথ্যে কথা বলছে, সবাই। নির্জলা মিথ্যে বলছে না, সত্যি মিথ্যে মিশিয়ে এমন ভাবে বলছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে ধরা যায় না চট করে।
বনলক্ষ্মীও মিথ্যে কথা বলছে?
অন্তত বলবার তালে ছিল, নিহাত বিবেকের দংশনে সত্যি কথা বলে ফেলল।
আচ্ছা অ্যালিবাই সম্বন্ধে কি মনে হল?
কারুর অ্যালিবাই পাকা নয়। বিজয় বলছে ঠিক যে সময় খুন হয় সে সময় সে কলকাতায় ছিল, অথচ তার কোনো সাক্ষী প্রমাণ নেই। বেনামে চিঠিখানা পর্যন্ত ছিঁড়ে ফেলে দিয়েছে। নেপালবাবু মেয়ের সঙ্গে দাবা খেলছিলেন, কেউ তাঁদের খেলতে দেখেনি। ডাক্তার অন্ধকারে সেতার বাজাচ্ছিলেন, একজন কানে শুনেছে কিন্তু চোখে দেখেন। বনলক্ষ্মী কলে সেলাই করছিল, সাক্ষী নেই। দময়ন্তীর কথা ছেড়েই দাও, এর নাম কি অ্যালিবাই?
ব্যোমকেশ খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল, ওর কপালে চিন্তার ভ্রুকুটি। তারপর বলল,
বনলক্ষ্মী একবার আমার হাত ধরেছিল, লক্ষ্য করেছিলে?
লক্ষ্য করিনি। আবার তুমিও দু হাতে তার হাত ধরে কত আদর করলে সেসব তো দেখলাম।
আদর করিনি, সহানুভূতি জানাচ্ছিলাম। কিন্তু আশ্চর্য, বনলক্ষ্মীর বাঁ হাতের তর্জনী ডগায় কড়া পড়েছে।
এ আর আশ্চর্য কি, যারা সেলাই করে তাদের আঙুলে কড়া পড়েই থাকে।
বাকি রাস্তায় আর কোনো কথা হল না। সেই রাতে বাড়ি ফিরতে ফিরতে 11:30 বাজল। আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরদিন ভোরে ঘুম ভাঙল টেলিফোনের ঝনঝন শব্দে।
আপনি বরং
শুনতে পেলাম ব্যোমকেশ কথা বলছে।
তিনি ব্যবস্থা করবেন। হ্যাঁ, পোস্টমর্টেম হওয়া চাই আর ওষুধের শিশিটা পরীক্ষা হওয়া চাই। আচ্ছা রাখছি।
পাশের ঘরে গিয়ে দেখলাম টেলিফোন রেখে ব্যোমকেশ আরাম চেয়ারে বসল। ওর চোখে মুখে যেন দুঃস্বপ্নের জড়তা।
পানুগোপাল, কিছুক্ষণ আগে ওর মৃতদেহ পাওয়া গেছে। বোধহয় কানে ওষুধ দিয়েছিল, ওষুধের শিশিটা ছিপি খোলা অবস্থায় পাওয়া গেছে। ওষুধে বিষ মেশানো ছিল। বিষের জ্বালায় সে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে, বারান্দা থেকে নিচে পড়ে যায়, সেখানেই মৃত্যু হয়েছে। আমারই দোষ, আমার ভাবা উচিত ছিল পানু যদি সত্যি কোনো গুরুতর কথা জানতে পেরে থাকে তাহলে তার প্রাণের আশঙ্কা আছে। কেন যে সাবধান হইনি, কেন তাকে সঙ্গে নিয়ে এলাম না? কিন্তু কাল বিজয় বলল ওটা একটা ইডিয়েট, হয়তো কিছু বলবার নেই। আর আমার মনও ভেবে নিল।
ব্যোমকেশ হঠাৎ চুপ করল। তীব্র আত্মগ্লানির মধ্যে কে জানে আবার কোনো নতুন সংশয় মাথায় এসেছে। পুটিরাম চা দিয়ে গেল, তবে ব্যোমকেশ চা স্পর্শ করল না, একটা সিগারেট পর্যন্ত ধরাল না। একটু পরে গিয়ে শুয়ে পড়ল। বুঝলাম পানুগোপালের মৃত্যুর জন্য সে নিজেকে দোষী মনে করছে। একান্ত নিভৃতে নিজের সঙ্গে বোঝাপড়া করতে চায়। এবং যে অদৃশ্য নরঘাতক পরপর দুটো মানুষকে নিঃশব্দে পৃথিবী থেকে সরিয়ে দিল তাকে ফাঁসি কাঠে ঝোলাতে চায়। সন্ধ্যের সময় পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে প্রমোদ বরাট এল। ব্যোমকেশের হাতে রিপোর্ট দিয়ে বলল,
নিকোটিন বিষে মৃত্যু হয়েছে, ওষুধের শিশিতেও নিকোটিন পাওয়া গেছে।
ব্যোমকেশ রিপোর্ট পড়ে কোনো মন্তব্য না করে আমার হাতে দিল। রাত 10:00 থেকে 11:00 মধ্যে মৃত্যু হয়েছে। কানের তুলোয় বিষ, দেহে কোনো আঘাতের চিহ্ন নেই।
মৃতদেহ কে প্রথম আবিষ্কার করে?
নেপালবাবুর মেয়ে মুকুল। যা শুনলাম, ভোর রাতে উঠে বাগানে ঘুরে বেড়ানো মেয়েটার অভ্যাস।
এবারেও মুকুল? আশ্চর্য। আপনি খোঁজ খবর নিয়েছিলেন?
সকলকেই সওয়াল করেছিলাম, কিন্তু কাজের কথা কিছু পেলাম না।
পানু যে ওষুধ কানে দিত সেটা কি ভুজঙ্গধর বাবু দেওয়া ওষুধ?
হ্যাঁ, ওষুধে ছিল স্রেফ গ্লিসারিন আর বোরিক পাউডার। ভুজঙ্গধর বাবু বললেন তিনি মাসে এক শিশি পানুকে তৈরি করে দিতেন, পানু তাই কানে দিত। কাল রাত 10:00 আগে কোনো সময় হত্যাকারী এসে তার শিশিতে নিকোটিন মিশিয়ে দিয়ে গিয়েছিল। সম্ভবত পানু তখন খেতে গিয়েছিল।
কে কখন খেতে গিয়েছিল খবর নিয়েছেন?
সবাই একসঙ্গে খেতে যায়নি, কেউ আগে কেউ পরে। পানু খেতে গিয়েছিল আন্দাজ 9:45 সময়, অর্থাৎ আমরা চলে আসবার পরই।
কাল রান্না করেছিল কে?
দময়ন্তী আর মুকুল দুজনেই সারাক্ষণ রান্না করেছিল।
নিকোটিন, অজিত লক্ষ্য করেছ? দ্বিতীয়বার নিকোটিনের আবির্ভাব হল।
হ্যাঁ, তার মানে সুনয়না।
কিন্তু সুনয়না বা অন্য কোন স্ত্রীলোক নিশানাথবাবুকে কুড়িকাট থেকে ঝুলিয়ে দিতে পারে এ প্রস্তাব আমরা আগেই খারিজ করেছি। ধরে নিতে হবে সুনয়নার একজন সহকর্মী আছে।
সহকর্মী কিংবা সহকর্মিনী, একজন মহিলার পক্ষে যে কাজ করা অসম্ভব দুজন মহিলা মিলে সে কাজ সহজেই করতে পারে। কিন্তু আসল কথা নিকোটিন, এ বিষ এলো কোত্থেকে? ইন্সপেক্টর বরাট, আপনি নিকোটিন সম্বন্ধে কিছু জানেন?
ওটা ভয়ঙ্কর বিষ, এই জানি। আপনার মুখে সুনয়নার কথা শুনবার পর খোঁজ খবর নিয়েছিলাম, দেখলাম ওষুধের দোকানে ও মাল পাওয়া যায় না। কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ, এক যদি কোনো বড় ফ্যাক্টরিতে তৈরি হয়, কিন্তু সেটা তো আমি বলতে পারি না।
এক হতে পারে যে ব্যক্তি বিষ ব্যবহার করেছে সে নিজে একজন কেমিস্ট কিংবা কোনো কেমিস্টকে দিয়ে বিষ তৈরি করিয়েছে।
তা হতে পারে, কেমিস্ট তো একজন হাতের কাছেই রয়েছে, নেপাল গুপ্ত।
যদি নেপাল গুপ্ত হয়, সুনয়নার সঙ্গে তার সম্বন্ধ কি?
বাপ বেটি হতে বাধা কি?
নেপালবাবুর সঙ্গে দময়ন্তী দেবীরও যোগাযোগ আছে, তারা দুজনেও হতে পারে।
দময়ন্তী দেবী আর বিজয় হতে পারে, বিজয় আর বনলক্ষ্মী হতে পারে, ব্রজদাস হতে পারে, এমনকি মুশকিল মিয়া আর নজর বিবিও হতে পারে।
বরাট উঠে দাঁড়ালো।
আমি এখন চলি। আচ্ছা ব্যোমকেশ বাবু, বলছি কলোনিতে আর কারুর হঠাৎ মৃত্যুযোগ নেই তো?
ব্যোমকেশ কিছুক্ষণ চোখ বুজে রইল, তারপর বলল,
বোধহয় না, আর থাকলেও আমরা ঠেকাতে পারব না।
এরপর টানা দুদিন কলোনির কোনো খবর আমাদের কাছে এলো না, ইন্সপেক্টর বরাটও কিছুই জানালো না। তৃতীয় দিন দুপুরবেলা ব্যোমকেশ হঠাৎ বলল,
আমি একটু বেরোচ্ছি, সেন্ট মার্থা স্কুলে একটু খোঁজ খবর নিতে যাচ্ছি, তুমি কিন্তু বাড়িতেই থেকো যদি টেলিফোন আসে।
আচ্ছা বেশ।
সন্ধে 6:15 ফোন এলো, ইন্সপেক্টর বরাট।
দুটো খবর দিতে ফোন করলাম।
হ্যাঁ।
এক হলো ডাক্তার ভুজঙ্গধর কোট প্যান্ট পরে 6টা ট্রেনে কলকাতা গেছে, আর দ্বিতীয়ত রসিকদের খাতাপত্র দেখে যা বুঝলাম 3,000 টাকার হিসেব মিলছে না, ওর নামে ওয়ারেন্ট বের করছি।
কলোনির খবর কি?
নতুন কোনো খবর নেই।
আমি ফোন রেখে দিলাম। ব্যোমকেশ ফিরে এলো কিছুক্ষণের মধ্যেই, আমাকে বরাট যা যা বলেছে আমি সবটা ওকে বললাম। ব্যোমকেশ সব শুনে কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেল এবং দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। 5 মিনিট পরে ঘর থেকে বেরিয়ে এলো একটি আধা বয়সী ফিরিঙ্গি, পরনে একটা নোংরা জিন্সের প্যান্ট আর গায়ে একটা রংচটা আলপাকার কোট, মাথায় একটা নাইট ক্যাপ আর ঠোঁটে একটা আধ পোড়া চুরুট। এ কি, এরকম সাহেব সেজে কোথায় যাচ্ছ?
That's none of your business, young man.
এই বলে সে আবার বাড়ি থেকে বেরিয়ে গেল। অবশেষে আমার বন্ধু যখন বাড়ি ফিরল তখন ঘড়িতে 11টা বাজে, এসেই বাথরুমে স্নান করতে ঢুকে গেল। স্নান সেরে নিজের কেদারায় বসে একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়ল। এবার আমাকে বলবে কি যে তুমি ছদ্মবেশ নিয়ে কোথায় গেছিলে?
ফিরিঙ্গি সেজে শিয়ালদা স্টেশনে গিয়েছিলাম, উদ্দেশ্য ছিল ভুজঙ্গধরবাবু কোথায় যান সেটা দেখা। স্টেশনে তাকে আবিষ্কার করে তাঁর পিছু নিলাম, তিনি ট্রামে চড়লেন, আমিও ট্রামে চড়লাম, মৌলালির মোড়ে এসে তিনি নামলেন, আমিও নামলাম। তারপর ধর্মতলা দিয়ে কিছু দূর গিয়ে তিনি একটা গলির মধ্যে ঢুকে পড়লেন, গলির পর গলি, তস্য গলি, দেখলাম ফিরিঙ্গি পাড়ায় এসে পৌঁছেছি। ভালোই হলো, পাড়ার সঙ্গে আমার ছদ্মবেশ খাপ খেয়ে গেল। একটা এঁদো পড়া বাড়ির দরজার পাশে দুটো স্ত্রীলোক দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। ভুজঙ্গধরবাবু গিয়ে তাদের সঙ্গে খাটো গলায় কথা বললেন, তারপর বাড়ির মধ্যে ঢুকে গেলেন। স্ত্রীলোক দুটো দাঁড়িয়ে রইল।
তারপর
আমি বড় মুশকিলে পড়ে গেলাম। ভুজঙ্গধরবাবুর চরিত্র আমরা যতটা জানতে পেরেছি তাতে আশ্চর্য হবার কিছু ছিল না, কিন্তু এই এঁদো পড়া বাড়িটাই তাঁর একমাত্র গন্তব্যস্থল কিনা তা না জেনে তাঁকে ছেড়ে দেওয়া যায় না। আমি বাড়ির সামনে দিয়ে একবার হেঁটে গেলাম, দেখে নিলাম বাড়ির নম্বর 19। তারপর একটা অন্ধকার কোণে লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম। মেয়ে দুটো দরজার পাশে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগল। প্রায় 40 মিনিট পরে ভুজঙ্গধরবাবু বেরুলেন, আশপাশ না দেখে যে পথে এসেছিলেন সেই পথে ফিরে চললেন, আমিও চললাম। তারপর শটান শিয়ালদা স্টেশনে তাকে 9:55 গাড়িতে তুলে দিয়ে আসছি।
তাহলে ভুজঙ্গধরবাবুর কার্যকলাপ থেকে কিছু ধরা গেল না?
কেমন যেন ধোঁকা লাগল। ভুজঙ্গধরবাবু যখন দরজা থেকে বেরুলেন তখন তার পকেট থেকে কি একটা জিনিস মাটিতে পড়ল, ঝনাত করে শব্দও হল। তিনি দেশলাই জেলে সেটা মাটি থেকে কুড়িয়ে নিলেন। দেখলাম একটা চাবির রিং, তাতে গোটা তিনেক বড় বড় চাবি রয়েছে। হয়তো কিছু নয়, কিন্তু কেমন একটা লাগছে।
আর ওদিকের কি খবর? সেন্ট মার্থা স্কুল?
দময়ন্তী দেবী মা শাস্টেক স্কুলে যাতায়াত করেছিলেন, রোজ যেতেন না, ইংরেজি শেখার দিকেও খুব বেশি চার ছিল না। স্কুলে 2-3টি পাঞ্জাবি মেয়ে পড়ত, তাদের সঙ্গে গল্প করতেন।
পাঞ্জাবি মেয়েদের সঙ্গে?
হ্যাঁ, দময়ন্তী দেবী পাঞ্জাবি ভাষা জানেন?
এই সময় টেলিফোন বেজে উঠল, ব্যোমকেশ ফোন তুলল।
হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর বরাট, এত রাতে কি খবর? রসিক দে ধরা পড়েছে, কোথায় ছিল? হ্যাঁ শিয়ালদার কাছে বঙ্গবিলাসী হোটেলে, সঙ্গে টাকা কড়ি কিছু ছিল? ও মাত্র 30 টাকা। তাহলে আজ তাকে আপনাদের লকআপে রাখুন, কাল সকালেই আমি গিয়ে হাজির হব। আর কি? ও হ্যাঁ দেখুন, একটা ঠিকানা দিচ্ছি, আপনারা একজন লোক পাঠিয়ে সেখানকার হালচাল সব সংগ্রহ করতে হবে। লিখুন 19 নম্বর মির্জা লেন। হ্যাঁ মির্জা 19 নম্বর মির্জা লেন লিখেছেন? বেশ, তাহলে কাল সকালেই যাচ্ছি, নমস্কার।
ফোন রেখে ব্যোমকেশ বলল,
চলো আজ খেয়ে দিয়ে শুয়ে পড়া যাক, কাল আবার ভোরে উঠতে হবে।
পরের দিন সকাল 9:30 নাগাদ আমরা যখন মোহনপুর থানায় পৌঁছচ্ছি, থানার কাছাকাছি দেখলাম নেপালবাবু হন্তদন্ত হয়ে থানা থেকে বেরোচ্ছেন। আমাদের দেখে প্রায় এড়িয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় ব্যোমকেশ ডাকল,
এই যে নেপালবাবু, শুনুন শুনুন।
আমরা ওনার কাছে গেলাম।
কি আপনি থানায় গিয়েছিলেন? কি হয়েছে?
ঝকমারি হয়েছে, পুলিশকে সাহায্য করতে গিয়েছিলাম, আমার ঘাট হয়েছে।
কিন্তু ব্যাপারটা কি, পুলিশকে কোন বিষয়ে সাহায্য করতে গিয়েছিলেন?
নেপালবাবু প্রথমে বলতে চাইলেন না, অনেক কষ্টে ব্যোমকেশ তাকে কিছুটা ঠান্ডা করল। একটা গাছের তলায় দাঁড়িয়ে কথা হল।
কলোনিতে 2 খুন হয়ে গেল, পুলিশ চুপ করে বসে থাকতে পারে, কিন্তু আমি চুপ করে থাকি কি করে? আমার তো একটা দায়িত্ব আছে, আমি জানি কে খুন করেছে, তাই পুলিশকে বলতে গিয়েছিলাম। তা পুলিশ উল্টে আমার উপরই চাপ দিতে লাগলো, যেন আমি খুন করেছি।
আপনি জানেন কে খুন করেছে?
এর আর জানাজানির কি, কলোনির সবাই জানে, কিন্তু মুখ ফুটে বলবার সাহস কারো নেই।
কে খুন করেছে?
বিজয়। আর কে খুন করবে? খুড়ির সঙ্গে ষড়যন্ত্র করে আগে খুড়োকে সরিয়েছে, তারপর পানুকে সরিয়েছে। পানুটাও দলে ছিল কি না?
কিন্তু পানু কিসে মারা গেছে আপনি জানেন?
নিকোটিন, আমি সব খবর রাখি।
কিন্তু বিজয় নিকোটিন পাবে কোথায়? নিকোটিন কি বাজারে পাওয়া যায়?
বাজারে সিগারেট তো পাওয়া যায়, যার ঘটে এতটুকু বুদ্ধি আছে, এসে এক প্যাকেট সিগারেট থেকে এত নিকোটিন বার করতে পারে যে কলোনি শুদ্ধ লোককে তা দিয়ে সাবার করা যায়।
তাই নাকি? নিকোটিন তৈরি করা এত সহজ?
সহজ নয় তো কি, একটা বকযন্ত্র জোগাড় করতে পারলেই হলো। যাই হোক, আমি কলকাতা যাচ্ছি একটা বাসা ঠিক করতে, কলোনিতে ভদ্রলোক থাকে না।
এই বলে তিনি হনহন করে চলে গেলেন। আমরা থানার দিকে ফিরলাম। ব্যোমকেশের ঠোঁটের কোণে একটা বিচিত্র হাসি খেলা করছে। থানায় প্রমোদ বরাটের ঘরে বসে ব্যোমকেশ বলল,
কই বরাটবাবু, রসিক কোথায়?
রসিককে আনা হলো বটে, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বের করা গেল না। রসিককে আবার হাজতে নিয়ে যাওয়া হলো।
এদিকে তো কিছু হলো না, কিন্তু আর দেরি নয়, একটা প্ল্যান আমার মাথায় এসেছে।
প্ল্যান শোনা হলো না। একজন এসে জানালো ব্রজদাস বোষ্টম নবদ্বীপের একটা আখড়া থেকে ধরা পড়েছে, কোনো গোলমাল করেনি।
বাহ বেশ, এই ঘরেই পাঠিয়ে দাও তাকে।
ব্রজদাস বৈষ্ণব ঘরে ঢুকলেন, গায়ে নামাবলি, চোখে লজ্জিত অপ্রস্তুত ভাব। ব্যোমকেশ ব্রজদাসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,
বসুন।
ব্রজদাস যেন আরো লজ্জিত হয়ে একটা টুলের ওপর বসলেন।
আপনি হঠাৎ ডুব মেরেছিলেন কেন বলুন তো? যতদূর জানি কলোনি টাকা কড়ি কিছু আপনার কাছে ছিল না।
আগে না।
তবে পালালেন কেন? আচ্ছা ও কথা পরে হবে, এখন বলুন দেখি, নিশানাথ বাবুর মৃত্যু সম্বন্ধে কিছু জানেন?
না, কিছুই জানি না।
কাউকে সন্দেহ করেন?
আগে না।
নিশানাথ বাবুর মৃত্যুর রাতে আপনি কলোনিতেই ছিলেন তো?
আগে কলোনিতেই ছিলাম।
রাতে খাওয়া দাওয়ার পর কোথায় ছিলেন, কি করছিলেন?
আমি আর ডাক্তারবাবু তো একসঙ্গে খাওয়া দাওয়া সেরে ফিরলাম, তো উনি নিজের ঘরে গিয়ে সেতার বাজাতে লাগলেন, আর আমি ওই নিজের দাওয়া শুয়ে তার বাজনা শুনছিলাম।
ও, ভুজঙ্গধরবাবু সেতার বাজাচ্ছিলেন?
আগে হ্যাঁ, ওই মালকোষের আলাপ করছিলেন প্রায় 11:30 পর্যন্ত, চমৎকার হাত ও।
একটানা আলাপ করেছিলেন, একবারও থামেননি?
আগে না, একবারও ভাবিনি।
পাঁচ মিনিটের জন্যও না?
আগে না, মানে ওই ওই সেতারে কান মুছে যাবার জন্য দু একবার থেমেছিলেন, তাও সে পাঁচ দশ সেকেন্ডের জন্য, তার বেশি নয়।
কিন্তু আপনি তাকে বাজাতে দেখেননি?
আর দেখবো কি করে, উনি তো অন্ধকার ঘরে বসে বাজাচ্ছিলেন, কিন্তু আমি ওর আলাপ চিনি, উনি ছাড়া না না আর অন্য কেউ নয়।
আচ্ছা, আপনি কলোনিতে আসবার আগে থেকেই নিশানাথ বাবুকে চিনতেন?
হ্যাঁ, মানে আমি চুরি করেছিলাম তো।
বিজয় তখন নিশানাথ বাবুর কাছে থাকতো?
আগে হ্যাঁ।
আর দময়ন্তী দেবী তখন বিয়ে হয়েছিল?
ব্রজদাসের মুখ কাঁদো কাঁদো হয়ে উঠল, তিনি ঘাড় হেঁট করে রইলেন।
কি হল, উত্তর দিচ্ছেন না যে? দময়ন্তী দেবীকে তখন থেকেই চেনেন তো?
হ্যাঁ।
তার মানে নিশানাথ আর দময়ন্তীর বিয়ে তার আগেই হয়েছিল, ঠিক?
এই জন্যই আমি পালিয়েছিলাম, আমি জানতাম আপনারা এই কথা তুলবেনই। দোহাই বঙ্কের বাবু, আমাকে ও প্রশ্ন করবেন না, আমি সাত বছর ওদের অন্ন খেয়েছি, আমাকে নেমাখাড়ামি করতে বলবেন না।
মানে?
আমি জীবনে অনেক মিথ্যে কথা বলেছি, আর মিথ্যে কথা বলবো না। আপনারা আমায় দয়া করুন, ওদের কথা জিজ্ঞেস করবেন না, ওরা আমার মা বাপ।
আপনার কথা শুনে এইটুকু বুঝলাম যে আপনি মিথ্যে কথা বলেন না, কিন্তু নিশানাথ সম্বন্ধে সত্যি কথা বলতেও আপনার সংকোচ হচ্ছে। মিথ্যে কথা না বলা খুবই প্রশংসার কথা, কিন্তু সত্যি কথা গোপন করায় কোনো পুণ্য নেই। ভেবে দেখুন, সত্যি কথা না জানলে আমরা নিশানাথ বাবুর খুনের কিনারা করব কি করে?
কি জানতে চান বলুন।
নিশানাথ ও দময়ন্তীর বিয়ের ব্যাপারে কিছু গোলমাল আছে, সেই গোলমালটা কি সেইটা জানতে চাইছি।
ওদের বিয়ে হয়নি।
আমরা সবাই বোকার মতো তাকিয়ে রইলাম। ব্রজদাস বলে চললেন,
হ্যাঁ ওদের বিয়ে হয়নি, লাল সিং নামে একজন পাঞ্জাবি নিশানাথ বাবুর আদালতে বিচার শুনতে এসেছিল, দময়ন্তী হচ্ছে ওই লাল সিং এর স্ত্রী। লাল সিং এর শাস্তি ঘোষণা হওয়ার পর উনি নিশানাথ বাবুর দপ্তরের সামনে এসে বসে থাকতেন, আমি ওকে তাড়িয়ে দিলে ও আবার ওই ফিরে ফিরে আসতো, আর বলতো আমার স্বামীর সাজা হলে আমি কোথায় যাব। দময়ন্তীর বয়স তখন ওই 19 বা 20, অপরূপ সুন্দরী, তাই প্রথমে আপত্তি করলেও পরে উনি তাকে ওনার বাংলোতে থাকতে দিলেন। আর তাছাড়া তখন বিজয় তো ছোট, ওরও ওই দময়ন্তীর প্রতি একটা অদ্ভুত স্নেহ জন্মাল। হাকিম হুকুম মহলে এই নিয়ে কথাবার্তা হলো, কিন্তু নিশানাথ বাবুর চরিত্র এতটাই মজবুত ছিল যে মুখের উপর এসে তাকে কেউ কিচ্ছু বলতে পারল না। এরপর আমি চুরি করতে গিয়ে ধরা পড়লাম, আমার জেল হলো। জেল থেকে বেরিয়ে জানতে পারলাম নিশানাথ বাবু অবসর নিয়ে এই কলোনি তৈরি করেছেন। ওখানে গিয়ে দেখলাম যে নিশানাথ বাবু আর দময়ন্তী স্বামী স্ত্রীর মতো থাকতে আরম্ভ করেছে। আমাকে আশ্রয় দিতে উনি রাজি হলেন, তবে ওই একটা শর্তে, মানে আমি দময়ন্তী আর ওনাকে যে চিনি বা জানি এটা যেন কাউকে না বলি। উনি আমাকে এটাও বলেছিলেন যে ওনারা যদি কোনো পাপ করে থাকেন তাহলে ভগবান সেটার বিচার করবে।
ইন্সপেক্টর বরাট, চলুন একবার কলোনিতে যাওয়া যাক, অন্ধকার অনেকটা পরিষ্কার হয়ে আসছে।
আমার এখন কি হবে?
আপনিও কলোনিতে চলুন, যেমন ছিলেন তেমনি থাকবেন।
ব্যোমকেশবাবু, আসলে একটু অসুবিধে হয়েছে, আমাকে এখনই আর একটা কাজে বেরোতে হবে, আপনারা না হয় এগুন, আমি বিকেলের দিকে কলোনিতে হাজির হব।
তার চেয়ে এক কাজ করা যাক, সন্ধ্যের সময় সকলে একসঙ্গে গেলেই চলবে। আপনি কাজে যান, সন্ধ্যে 6টার সময় স্টেশনে ওয়েটিং রুমে আমাদের খোঁজ করবেন।
বেশ, সেই ভালো।
কিন্তু আমি,
আপনি এখন কলোনিতে ফিরে যেতে পারেন, কিন্তু যেসব কথা হলো তা কাউকে বলবার দরকার নেই।
জি আজ্ঞে।
ব্রজদাস কলোনির রাস্তা ধরলেন, আমরা স্টেশনে ফিরে চললাম। সাড়ে 5টার সময় পুলিশ ভ্যান নিয়ে বরাট এলো। মেঘগুলো যেন ভেজা ভোট কম্বলের মতো আকাশ আবৃত করে দিনের আলো মুছে দিয়েছে।
ব্যোমকেশবাবু, আপনার 19 নম্বর মির্জা লেনে লোক পাঠিয়ে দিয়েছি, কাল খবর পাওয়া যাবে।
স্টেশনের স্টলে এক পেয়ালা করে চা খেয়ে আমরা বেরোচ্ছি। একটা ট্রেন কলকাতার দিক থেকে এলো। দেখলাম নেপালবাবু গাড়ি থেকে নামলেন, হন হন করে বেরিয়ে গেলেন। আমাদের দেখতে পেলেন না।
উনি এগিয়ে যান, আমরা আধ ঘন্টা পরে বেরোব।
আমরা আবার ওয়েটিং রুমে গিয়ে বসলাম। আধ ঘন্টা কাটিয়ে মোটর ভ্যানে চড়ে বেরিয়ে পড়লাম। পুলিশের গাড়ি কলোনির বাইরে রেখে ব্যোমকেশ বরাটার আমি সোজা গিয়ে নিশানাথবাবুর বাড়ির দরজা ধাক্কালাম। বিজয়বাবু দরজা খুলে চমকে উঠলেন, অবাক হয়ে প্রশ্ন করলেন,
আপনারা এখন?
দময়ন্তী দেবী আর আপনার সঙ্গে আমাদের কিছু কথা বলার আছে, সরে দাঁড়ান, ভেতরে যাব।
আমরা ভেতরে ঢুকলাম। দময়ন্তী ত্রস্তভাবে উঠে দাঁড়ালেন, তার মুখ বিবর্ণ হয়ে গেছে।
উঠবেন না বিজয়বাবু, আপনিও বসুন। দময়ন্তী দেবী, আগের দিন যখন আমি আপনাকে জেরা করছিলাম তখন আপনি সব কথা আমাকে বলেননি। আপনি বলেননি যে নিশানাথবাবু আপনার স্বামী নন।
ব্যোমকেশবাবু,
আপনার ব্যক্তিগত জীবনের গোপনীয় কথায় আমাদের দরকার ছিল না। অন্য সময় হয়তো চুপ করে থাকতাম, কিন্তু এখন তো চুপ করে থাকবার উপায় নেই, সব কথাই জানতে হবে।
আর কি জানতে চান আপনি?
আপনাকে অনেক কৈফিয়ত দিতে হবে বিজয়বাবু, অনেক কৈফিয়ত। অনেক মিথ্যে কথা বলেছেন আপনি, কিন্তু সেটা পরের কথা। এখন দময়ন্তী দেবীর কাছ থেকে জানতে চাই, যে রাতে নিশানাথবাবুর মৃত্যু হয় সেই রাতে ঠিক কি ঘটেছিল? সত্যান্বেষীর কাছ থেকে সত্যি কথা গোপন করার কিন্তু অনেক বিপদ। হয়তো এই সত্য গোপনের ফলেই পানু গোপাল বেচারা মারা গেছে। এর পর আর মিথ্যে কথা বলে ব্যাপারটাকে আরো জটিল করে তুলবেন না দময়ন্তী দেবী।
আমি মিথ্যে কথা বলিনি, সেই রাতের কথা যা জানি সব বলেছি।
কাকিমা, আর লুকিয়ে রেখে লাভ কি? আমাকে যা বলেছ এদেরও তা বলো। হয়তো
আমি বাড়িতে ছিলাম না।
কোথায় গিয়েছিলেন আর কি জন্য গিয়েছিলেন?
আট নয় মাস আগের কথা। আমি ডাকে একটা চিঠি পেলাম, লাল সিংয়ের চিঠি। লাল সিং লিখেছিল, জেল থেকে বেরিয়ে ও আমাদের খোঁজ পেয়েছে, ছদ্মবেশে গোলাপ কলোনি দেখেও গেছে। ও আমার আর নিশানাথ বাবুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইলেও এখন সেটা পারবে না, কারণ ওর নাকি টাকার দরকার। পরের দিন রাত 10টা থেকে 11টার মধ্যে কলোনির ফটকের পাশে কাঁচের ঘরে বেঞ্চের উপর 500 টাকা রাখতে হবে। কেউ যদি জানতে পারে তাহলে আমাদের দুজনকে খুন করবে। এরপর থেকে টাকার দরকার হলে ও মোটরের ভাঙা অংশ বাড়ির কাছে ফেলে রাখত, আমি টাকা রেখে আসতাম। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ব্যোমকেশবাবু, কিন্তু নিশানাথ বাবুকে কিছু বলিনি। এভাবে মাসের পর মাস শোষণ চলছিল। মাসে 2-3 বার মোটরের ভগ্নাংশ আসত আর আমি কাঁচের ঘরে টাকা রেখে আসতাম। কলোনির আয় ছিল মাসে প্রায় 2,500-3,000, কিন্তু এই সময় থেকে সেটা কমতে লাগলো। এখন তাই তাই খরচ চলছিল। নিশানাথ বাবু টাকার হিসেব কোনোদিন রাখতেন না, কিন্তু তিনিও লক্ষ্য করলেন, আমাকে জিজ্ঞাসাও করেছিলেন, আমি ওনাকে মিথ্যে বলেছিলাম।
তারপর কি হলো?
এইভাবে 8 মাস কাটলো। ওনার মৃত্যুর দিন সকালে আমি আবার একখানা চিঠি পেলাম। লাল সিং লিখেছিল, ও এখান থেকে চলে যাচ্ছে, যাবার আগে আমার সঙ্গে একবার দেখা করে যেতে চায়। আমাকে ওই কাঁচের ঘরের সামনে এসে 10টার সময় অপেক্ষা করতে বলল, আর এও বলল যে 11টার মধ্যে ও না এলে ফিরে যেতে। চিঠির শেষে লেখা ছিল যে ও নাকি আমাকে ক্ষমা করেছে, কিন্তু এই ব্যাপারে মুখ খুললে আমাকে খুন করবে। সেদিন রাতে নিশানাথবাবু আলো নিভিয়ে শুয়ে পড়ার পর আমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে ওই কাঁচের ঘরের সামনে দাঁড়ালাম, কিন্তু 11টা বেজে যাওয়ার পরও লাল সিং এলো না। আমি ফিরে এসে দেখলাম যে নিশানাথবাবু ঘুমোচ্ছেন। তারপর আমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম।